exclusively on FusionBD.com.
Royal Tiger Twig presents Jaha Bolibo, Shutta Bolibo. Recharge yourself. আমি রেহান রাসুল উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে, আর আপনাদের সামনে নিয়ে এসেছি অপরাধ, আপনাদের সামনে নিয়ে এসেছি অপরাধী। আমি জানি আপনারা অনেকেই চিন্তা করেন যে এমন একটা অনুষ্ঠান কেন হয় যেখানে অপরাধ প্রচার করা হয়। না, এখানে অপরাধ প্রচার করা হয় না, এখানে অপরাধীর পরিণতি, অপরাধীর উপলব্ধি প্রচার করা হয়, যা থেকে আপনি হয়তোবা অপরাধ থেকে দূরে সরে আসবেন, কিংবা অপরাধের ভেতরে আপনি চলে গিয়ে থাকলেও সেখান থেকে বের হয়ে আসবেন। আজকেও আমাদের সাথে এমন একজন অতিথি আছে যার আপনার আমার মতন ভয় মনে কাজ করেনি, যার সাহস হয়েছে সবার সামনে এসে নিজের অপরাধগুলো স্বীকার করার, নিজের স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা সবার সামনে, জনগণের সামনে দেবার। এমন সাহস সবার হয় না, তাই শুরুতেই বলে রাখছি যে তার ঘটনাগুলো শুনে, তার অপরাধগুলো শুনে দয়া করে গালিগালাজ টাইপের কথাবার্তা আপনারা বলবেন না। আপনারা বরং প্রার্থনা করবেন এই মানুষটা যেন এই পথে আর কখনো না যায়, এবং এই মানুষটার কথা শুনে আর কোনো মানুষও যেন এই পথে না যায়। তো প্রথমেই আমরা চলে যাব মঞ্জুরের কাছে, জেনে আসবো আমরা সরাসরি আজকের অতিথির ব্যাপারে কিছু কথা। চলে যাচ্ছি মঞ্জুরের কাছে। Royal Tiger Twig presents Jaha Bolibo, Shutta Bolibo. Recharge yourself.
ধন্যবাদ রেহান। সত্য বলার মধ্যে আমাদের আজকের অতিথি তরি। ঢাকা শহরে জন্ম তরির বয়স 45। ছোটবেলা থেকেই প্রায় সব খেলাতেই পারদর্শী তরি। ব্যাডমিন্টন খেলায় তরি চ্যাম্পিয়ন। বিপদগ্রস্ত মানুষ দেখলেই এগিয়ে যান তরি। সব সময় সুস্থ, সুন্দর ও মাদক মুক্ত সমাজের স্বপ্ন দেখা তরি আজ আমাদের কি জানাতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি রেহানের কাছে।
Royal Tiger Twig presents Jaha Bolibo, Shutta Bolibo. Recharge yourself. মঞ্জুর, আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, আপনারা এতক্ষণে জেনে গেছেন আমাদের সাথে আজকে যে অতিথি আছেন তার নাম হচ্ছে টরি। টরির সাথে আমরা কথা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত, তার কাছ থেকে জানবো তার জীবনটা কিভাবে শুরু হয় এবং তার জীবনের মধ্যে থেকে তার আসল জীবনের মৃত্যু হয়ে তার অপরাধ জীবনটা কখন থেকে শুরু হয়, এবং সেই মৃত্যুটা উপলব্ধি করার পরে আজকে এই মুহূর্তে টরি কোন অবস্থানে আছে সেই পর্যন্তই আমাদের আজকের ঘটনা যাবে। শুরু হয়ে যাচ্ছে এখনই এই মুহূর্তে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট চাহা বলিব সত্য বলিব মূল পর্ব। কেমন আছেন তরি?
ভালো।
আচ্ছা, তো প্রথমেই আপনাকে খুব ছোট করে আপনার কাছে আগে জানতে চাই যে আপনি যে সবার মাঝখানে আসলেন স্বীকার করার জন্য এই যাহা বলিব সত্য বলিব মঞ্চে, এটার কারণটা কি, স্বীকার করতে চাওয়ার কারণটা কি?
জি, আমি এখানে আসলাম এই অপরাধমূলক স্বীকার করার জন্য যে আমি যে পরিবেশে, ধর্ণাঢ্য এলাকার পরিবেশে আমি বড় হয়েছি, পারিপার্শ্বিকতা টাকা পয়সা বলতে অভাব নেই আমার গ্রামে। তো কিন্তু আমি ওখানে বড় হয়েছি, কিছু কিছু অপরাধ দেখছি আমি ছেলেবেলায়, হলে বাচ্চা ছাড়া ওটাকে অপরাধ মনে করে না, কিন্তু এর মাধ্যমে বিরাট একটা বড় কিছু ঘুরে যায় যা পরে আমার সামাল দেওয়া সম্ভব হয় না।
ছোট ছোট অপরাধ থেকে
কিন্তু হয়ে গেছে, আজকে আমি যে অবস্থা নেই সে দেখছি ওই অপরাধ গিলে আমার কাছে বিরাট পাহাড় হয়ে দাঁড়াইছে, কিন্তু আমি পাহাড় এড়াইছি, এই পাহাড়টা ভেঙে পড়বো আমার ছেলের উপর। এখন আমি ভাবতেছি কি করা যায়, এই জন্য ভাবলাম সামাজিকের সাথে আমি সবার কাছে, মনের কাছে চলে যাওয়া একটি মাধ্যম এই রেডিও মাধ্যম, যা হৃদয়ে চলে যায়, গোপনে শুনবে, রাত্রে নীরবে আর হৃদয়ে পড়বে কথাগুলো। এর যদি এটাকে অপরাধমূলক মনে করে তাহলে অপরাধ সে বদ্ধ করতে পারবে, তা না হলে সারাদিন চিল্লাই কিচ্ছু হবে না। এই জন্য আমি আসলাম ওনাদের মাঝে।
খুবই সুন্দর একটা কথা বলেছেন, আমি আমাদের শ্রোতাদেরকে আরেকটু বুঝিয়ে বলি। উনি যেটা বলতে চাচ্ছেন যে উনি যে অপরাধটা করেছেন সেটা কোনো ব্যক্তি বিশেষের ক্ষতির চেয়ে সমাজের ক্ষতি বেশি করেছে, তাই উনি চান রেডিওতে সে সবার সামনে বলে পুরো সমাজের কাছে ক্ষমা চাইতে এবং সমাজকে উপকৃত করতে। তরি, আপনাকে স্যালিউট এত সুন্দর একটা চিন্তা নিয়ে এখানে আসার জন্য। এবার আমরা একদম শুরু থেকে শুরু করি আপনার ছোটবেলা।
আমার ছোটবেলাটা আগে আমার পরিচয়টা দিন।
অবশ্যই,
আমি যেখানে বড় হয়েছি আমার বাবার সূত্রের যে পরিচয়টা, আমার দাদা মোরলপাড়া মোল্লাবাড়ির খুব প্রতাপশালী, আগে সমাজে মসজিদে মাদক পরি করত।
আচ্ছা,
আমার বাবার চাচা মতি নাম্বার, আমি ওনাদের রক্তের।
আচ্ছা,
এবং আমার মা সূত্রে আমার নানা সরফত এবং রহমতুল্লাহ বড় ওই সময় আমার রাজত্ব করছে, সমাজ পরিচালনা করছে, ওই সূত্রে আমি আজকে তাদের নাতি।
মানে তারা কি ওখানে জমিদার ধরনের ছিলেন?
এখনো আছে ওনাদের জমিদারিত্ব, কিন্তু আমি ওনাদের ধরনের নাতি, কিন্তু আমার শরীরে ওনাদের রক্ত বলে আমার একটা পরিচয় সে গ্রামে বর্তমান আজকে পর্যন্ত 42 নং সিটি কর্পোরেশন ঢাকা উন্নীত হয়েছে। অতীতের বিলুপ্তির শেষ পর্যায়ে আমার ইউনিয়নের যে যোগ্য চেয়ারম্যান আমার বাল্যবন্ধু জাহাঙ্গীর, বর্তমানে এই অতীতের যোগ্য যে সভাপতি গ্রামের রহিম শিকত আমার বাল্যবন্ধু, ওরা সমাজের ওই ফরম্যাটে চলিত হয়েছে। আমি এই সমাজের ওদের সহযোগিতা করার জন্য আমি ইলেকট্রনিক্স এর মিডিয়ার জগতের আমি ওই জায়গায় আমি শীর্ষে। আমি একজন ইলেকট্রিশিয়ান, যে যত প্রযুক্তির উন্নতি গাছ আমার গ্রামে ডুবছে সম্পূর্ণ আমার হাত ধরে আমি সবাইকে পৌঁছে দিচ্ছি ঘরে ঘরে। প্রথম ধরতে পারে আমার টেলিফোন ইতিহাসে, আপনি ঢাকার সিটিতে বলতে পারেন ওই 86 সনে তখন ঢাকার টেলিফোন যোগাযোগের ব্যবস্থা কি ছিল, তখন আমার গ্রামে একমাত্র রহমতুল্লাহ বাড়িতে একটা টেলিফোন ছিল, তার দিয়ে চলে যেত। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগে তার গুলো ছিন্ন হয়ে যেত, তো আমার মানুষ হাহাকার করতো, আমি দেখতাম উপলব্ধি ছোট বয়সে, তখন নিজের ঘরে নিলাম যে না এটা করব। কিভাবে আমি মানসিকতা শুরু করলাম, খুঁজে পাইলাম কর্ডলেস সিস্টেম, আমি বাড্ডা থেকে একটা লাইন কিনলাম, বেড়াইতে বসে দিয়া এই ফোনের মাধ্যমে, এতে যে আমার কত আত্মীয়তা বাড়ছে। তখন বাইরে মধ্যপ্রাচ্যের যে কলগুলো আসতো,
কর্ডলেস সিস্টেম কিভাবে,
এটা হচ্ছে দুটা কর্ডলেস সেট থাকে, একটা হচ্ছে যেখানে যে নাম্বারটা ওনাদের এখানে একটা লাগাইতে হয়, লাগাই অ্যান্টিনাটা ওনাদের এই টাওয়ারে চলে যাবে। এখান থেকে আপনি যত প্রায় 100 গজ মাইলের পরেও রেকর্ড করে, তো ওইখানে আবার আপনি যেখানে বসবেন ওইখানে আবার আরেকটা অ্যান্টিনার সাহায্যে ওইখানে আরেকটা সেট বসবে, বুঝছে, ওই আপনার রিসিভারে চলে যায়। তখন এই কাজ চলছে,
অসাধারণ বুদ্ধি।
তখন আমি চালাইছি,
তো আপনার এলাকায় আপনি মোটামুটি ফোনের চলনটা শুরু করলেন?
শুরু করলাম প্রথম আমি একদম ওই প্রথম দিকে আমার গ্রামে, তখন এরপরে আসলো এর থেকে মাইর দেওয়ার জন্য পল্লী ফোন প্রথম চালু হলো বাংলাদেশে, গ্রামীণ পল্লী ফোন, হ্যালো বললে 1 টাকা, তখন আমাদের আসলে 10 টাকা কত।
আচ্ছা,
যখন ওটা দেখলাম এটাকে রায় দিলাম, আস্তে আস্তে ফোন চালু, আমি ফোন নিয়ে নিলাম। তখনকার আমলে 5 জন আমার গ্রামে যদি মোবাইল চলে আমি ছিলাম আর মধ্যে 1 জন, 22,000 টাকা তখন সেট শুধু কিনেছিলাম, 30 সেকেন্ড রেকর্ডিং হয়, এই ভিডিও রেকর্ডিং হয়, ওই সময়ে
ওই ভিডিও রেকর্ডিং এর
ওর জন্য কিনছিলাম 22,000। তখন আমার
22,000 টাকা কোথায় পেয়েছিলেন তখন?
ব্যবসি প্রতিষ্ঠিত ব্যবসি, 86 থেকে ব্যবসা শুরু করছি ছাত্র বয়সে।
বাহ,
এই ব্যবসা করতে করতে 90 আমার এই বন্ধুর বেশ, ওরা অন্য ব্যবসায় চলে গেছে, আমি আমার ব্যবসায় এই বেড়াই দিই, তাই কি যখন শুরু করলাম প্রযুক্তি চলে এলো, আরেকটা কি গান বাজনা মাইক ব্যবসা নিয়ে নিলাম, প্রযুক্তি শুরু হলো সাউন্ড ব্যবসা শুরু করে দিলাম। এই আজকে সাউন্ড সিস্টেম আপনারা যেটা বলতেছেন আজকে আপনার কাছে স্বপ্ন, এটা আমি ছোটবেলায় চালাইছি, মানুষের বাড়িতে ব্যান্ড শোর অনুষ্ঠান করছি, যে কোনো বিয়ের অনুষ্ঠান টোরিয়াম, একটা মানুষের বিয়ে জীবনে সাদা লাফের অনেক পর্ব থেকে প্রতি প্ল্যাটফর্মে আমি তৈরি ভাইদের জন্য একজন ইতিহাস। আপনি বিয়ের কি চান, একটা মেয়ের সাজাবেন, আমি তরি মেকআপ করতে পারি, আমি তরি মেহেন্দি পরাই দিই, আমি বউ সাজাই দিই, আমি ওই মেয়ের বাড়িতে সাজানোর জন্য ওই আমলে জালককে আজকে সাজিয়েছেন কাগজের, আমি নিজে কেটে দিতাম বিয়ে বাড়িতে, মনে করেন আগের ওই রঙিন কাগজের বার না চলে বিয়ে চলে নেই। আমি তরি অনুষ্ঠান করবেন, ডেকোরেটর তরি, সাইট তরি, লাইটিং তরি, বাড়ি আলপনা করবেন তরি, যে কোনো জিনিস আমি তরি, সবার পরিচয়
সম্পূর্ণ ইভেন্ট ম্যানেজমেন্ট যেটাকে বলে।
তো আমি এরপরে শুরু করলাম যে আমাদের ইলেকট্রিসিটির যে অবস্থা বিশ্বকাপের সময় লাইন ছিলই না, একটাই জেনারেটর আমার রহমতুল্লাহ সাহেবের বাড়ি, সবাই যাইতো, কিন্তু আমি চিন্তা করতাম কেন আমার বাড়িতে আনবো, আমি জেনারেটর শুরু করলাম আমার বাড়িতে। তখন ওই গ্রামের মানুষ যে এই খেলা দেখলে তরির বাড়ি সময় সে তরি ছাড়বো, আমি ছেড়ে দিতাম, আমার টাকা খরচ কারোর কাছ থেকে আমি নিইনি। পর্যায়ক্রমে চলে আসলো আর্টের জগৎ, মনে করেন এই যে আর্ট, আমি আর্ট করতে সময় স্কুল জীবনে কত সহপাঠী, সহপাঠী না বলতে গেলে পুরো গ্রামের লোক টেকনিক্যাল যে বই খাতা গেলে আগে করতো, এখন সাফারক করে, কিন্তু প্রতি বছর আমার কাছে 20-40টা খাতা আমার ঘরে কন্টিনিউ, 200 টাকা এবং খাতাটা চলে আসতো,
মানে 200 টাকার বিনিময়ে আপনি প্র্যাকটিক্যাল করে দিতেন,
পেন্সিল ড্রয়িং করে চিত্র গুলো দিতাম, লেখা লেখা
ওটা সবাই আপনার মতন পারতো না?
জি না, আমি একা ইয়ং সনম ক্লাস এইটাতে টি কাজ করি।
আচ্ছা,
এটা নিচ্ছি তো আরো ভালো লাগতো, কি ধর্মীয় দৃষ্টিতে ভালো লাগতো, আমার গ্রামে তখন কয়জন হজে যাবে হয়তো কেউ বলতে পারতো না, আমি বলতে পারতাম, কিনা যতটি হজে যাবে তাদের যে হজের ব্যাগটা সাইড ব্যাগটা পাস ব্যাগটা তখন লেখা বলতে কেউ জানতো না
আর
পরিচিতি কেউ দিতে পারতো না তখন ওরা ইচ্ছে আমার বাড়িতে এই তোর আমার মা বাবার সাথে আত্মীয়তা করিয়া যে ওরা কবি আমি হজে যেতে দিই এটি যে আমার নাম লেখা দেয় টাকা দিলে আমি বলতাম কেন টাকা দিবেন
সোজা কথা আপনি মানে একটা বয়সের পর থেকেই সমাজ সেবায় লেগে
আমি সম্পূর্ণ আমি নিজের ওদের উই থেকে দিয়ে
সেই জিনিসটা অপরাধে কিভাবে আসলো
এই যে বলতেছি
যাহা বলিব সত্য বলিব তো কিভাবে
এই যে বলতেছি যে কিভাবে দেখেন আমি কিন্তু নেগেটিভ আমি তো পজিটিভ রেখেছি নেগেটিভ যাচ্ছি এই জন্য যে আমি দিতাম তো এরপরে এইভাবে চলতে চলতে আমি আমিও তো মানুষ আমার ভিতরে আনন্দ উল্লাস স্ফূর্তি সব দিচ্ছি আর ইয়ং জেনারেশনে আমার দরনার তো আমার কাছে টাকা আছে কিন্তু মানুষ দেখতাম তিনি একটা সন্ধ্যার পরে হচ্ছে আরেক জগৎ কারণ আমি ধনু জগতে দিনের জগতে আমি যখন বসে থাকি দোকানে আপনার পারিপার্শ্বিকতা দিয়ে রাত্রের জগতে যখন আমাকে নিয়ে আবার আমার কি প্রয়োজন গান করবেন আমাকে নাচবেন আমাকে বিয়ের অনুষ্ঠান করবেন আমাকে আমার আয়োজন রাত্রে আবার আপনার জগৎকে আমি দেখি ওই দেখার পরেই এর ভিতরে ওই যে নেগেটিভ জিনিসটা চলে আসলো এতে আমার বড় একটা জি যখন আমি ভিডিও দোকান দিলাম এতে আমার শুরু হলো নেগেটিভের আমার
অপরাধের দিকে পা বাড়ানো
জি যখন আমি ভিডিও দোকান দিলাম তখন আশেপাশের গ্রামে কেউ ছিল না ব্যাটারিতে চালাইছি
ভিডিও দোকান বলতে কি আপনি ভিসিডি এবং সিডি সবই ভাড়া দিতেন
ভিডিও প্রথমে
একদম
ওই ক্যাসেট কেনার জন্য তখন আমি একা স্টেডিয়াম চলে
আসতাম
এখানে যে পাইরেসি বলেন
আপনারা যারা শুনছেন তারা হয়তো অনেকেই এই জেনারেশনের হয়তো আগের প্রজন্মের খবর রাখেন না তাদেরকে বলে রাখি একদম প্রথমে যখন টিভি আসলো টিভির পরে প্রথম যেই টেকনোলজিটা বাংলাদেশে আসে সেটা হচ্ছে ভিসিআর জাপানিজ কিছু ভিসিআর আমাদের এখানে পাওয়া যেত তখন বিভিন্ন দোকান থাকতো স্পেশালি ঢাকা শহরে ছিল বাইরের জায়গার অবস্থা অতটা আমি নিজেও জানি না তবে ঢাকা শহরে বিভিন্ন দোকান থাকতো সেখানে ফিতার ক্যাসেট পাওয়া যেত ফিতার ভিডিও টেপ বলতাম আমরা সেটাকে সেটাতে সিনেমা সঙ্গীত মালা অনেক কিছুই পাওয়া যেত যেটা বাড়িতে ভিসিআর থাকলে মানুষ নিয়ে এসে দেখতো আবার অনেকে সেই সব দোকান থেকেই ভিসিআরটাও ভাড়া করে আনতো যে এক রাতের জন্য তিনটা সিনেমা সহ নিয়ে আসবো এরকম নিয়ম ছিল
আমি যেতাম
আচ্ছা
তারপরে কখন এই যে আমার অপরাধের সূত্রটা শুরু হয় দিনের বেলা যারা আপনি খুশি মানে পারিবারিক ছবি দেখছেন রাত্রে এসে আমাকে বলতো কি ওটা দি ওটা দি কাগজে লুকায় দিতাম যে লোকটা আজকে সমাজের মনে করেন
আপনি দিতেন
বলেই দিতাম না আমি এখনো ওই লোকটা এসে যখন বলতো তখন দেখতাম সে আমার দাদার বয়সের চেয়ে বড় আমার বাবার বয়সের চেয়ে বড় কিন্তু তার ঘরে সব আছে এটা দেখবি তো দিতাম আর উপলব্ধি করতাম কি কোথায় আছে আবার চলে আসতাম স্টুডেন্ট আইসা ওইখানে পোস্টার বিক্রি করতো আলী ভাই করে না
আচ্ছা একটা সেকেন্ড আমি আগে আপনাকে ধরে নিই আপনার কাছে এই জিনিসগুলো থাকতো কেন
এই জন্য এই যে আলী ভাই বলতেছি
মানে আপনি নিজেই তো নিয়ে আসতেন আপনার গ্রামে ওই জিনিসগুলো আচ্ছা বুঝতে পারছি বলেন
তখন ওদের চাহিদা দেখা আমি চলে আসলাম
টাকার লোভে কি
না না ওনাদের চাহিদা একটা মনে করেন আজকে ধরনা তো কোনো নেতা যদি আপনার কাছে
কারো যদি খুন করার চাহিদা হয় হাতে বন্দুক তুলে দিবেন
সেটারও কথা আছে আমি দিতেছি এই যেই বলতেছি যে আমি কিভাবে ফিরছি কিভাবে করছি
আমাদের আমাদের এই ঘটনা অনেক গভীরে যাবে আমরা বুঝতে পারছি সমাজ সেবা থেকে শুরু হয়ে এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে এখন আমাদের বিরতি না নিলে নয় আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি বিরতির পরে আবারও চলে আসবো সরাসরি তরির কাছে যে সমাজ সেবার মানসিকতা নিয়ে বড় হতে থাকা একটা মানুষ হুট করে অপরাধ জগতে বা সমাজটাকেই অপরাধ যুক্ত কিভাবে করে দেয় সেই পুরো ঘটনাই আপনাদের জন্য আছে আর আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ আপনারা ফোন করবেন যে নাম্বারটা আমি প্রত্যেক বিরতিতে দিয়ে দিই সেই নাম্বারে আপনারা ফোন করবেন এবং আপনাদের অপরাধগুলো প্রচার করার মাধ্যমে নিজে অপরাধ মুক্ত হওয়ার চেষ্টা করবেন ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892 আমি আবারও বলছি 09613892892 ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন পৃথিবীতে সব অপরাধ বলতেই ধর্ষণ বা খুন নয় পৃথিবীতে অনেক সামাজিক অপরাধ আছে অনেক মানসিক অপরাধ আছে যে অপরাধগুলো আমরা করি এমনও হতে পারে আপনি একজন হাজবেন্ড আপনি আপনার ওয়াইফকে প্রতিদিন মানসিক টর্চার করছেন সেটাও আপনার অপরাধের মধ্যে পড়ে সেটা যদি স্বীকার করতে চান স্বীকার করতে পারেন আপনি হয়তো একজন সন্তান আপনি আপনার বুড়ো বাবা মাকে কষ্ট দিচ্ছেন তাদেরকে নানানভাবে কষ্ট দিচ্ছেন টাকা পয়সার কষ্ট দিচ্ছেন খাওয়া দাওয়ার কষ্ট দিচ্ছেন কথায় খোটা দিচ্ছেন সেটাও অপরাধ সেটাও যদি আপনার বলতে ইচ্ছে করে সেটাও আপনি চলে আসতে পারেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আমাদের সামনে সবার সামনে কথাগুলো স্বীকার করতে ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও চলবে রয়্যাল ফ্যাগের ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব স্টে টিউনড উইথ 89.2
Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself.
আরো একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি বিরতির পর ওয়ান টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। আমি রেহান রসুল আছি আপনাদের সাথে এবং আমার থাকাটা জরুরি নয়, জরুরি হচ্ছে আমাদের সাথে তরি আছে এবং তরির কাছ থেকে আমরা অনুষ্ঠানের একদম শুরুর 15 মিনিটেই এমন এমন কিছু ব্যাপার শুনেছি যা আমাদের কৌতূহল অনেকখানি বাড়িয়ে দিয়েছে। প্রথমে আমরা তার সমাজসেবা দেখলাম, সেই মানুষটা হঠাৎ করে কোনো একভাবে ঢাকা শহর থেকে নগ্ন ছবি এনে নিজের গ্রামে প্রচার করা শুরু করলো, তাই না? এটা কিভাবে শুরু হয় এবং কেন সেটাই বোধ হয় বলছিলেন।
তো ওখানে দেখতাম যারা আসতো আচ্ছা পাইতো না, আইসা আমার বলতো একটা ছবি এনে দিস দেখা দিব, আমার কাছে লোভ লাগতো
আপনার গ্রামে।
হ্যাঁ, পরিচিত এমন লোক সিনিয়র অফিসের কাছে যে কোনো একটা প্রসঙ্গে যাওয়াটা অনেকজনের সিরিয়াল লাগে, কিন্তু উনি এসে গোপনে বলতো এই তোমার একটা জিনিস এনে দিস। তো ওনার কাছে যাওয়ার ফেভারিট আমি এসে খোঁজ নিলাম, আলি ভাই পেলাম, ভাই এই ব্যাপার ওই থেকে কয়েক চলেন ওখানে নিয়ে গেল। বাস
ওনার কাছে বলতে কোথায়,
এই যে স্টেডিয়ামে।
আচ্ছা,
এটা যেখানে বিক্রি করে তখন নাম নেওয়া যেত না, এখন তো আপনার মোবাইলই পড়ে, কিন্তু তখন খুব সিক্রেট,
তখন তো এগুলো অনেক
মানে আপনাদের কল্পনার বাইরে এই জগৎটা ছিল। তখন ওনারে বললাম যে এই বলছিল এত লাগবে দিতে পারবো, তখন আধা ঘন্টা 20 মিনিট এর বেশি কোনো রেকর্ড পাওয়া যেত না একটাই। এটার জন্য ওই সময় আমি ভাড়া দিতাম 100 টাকা 50 টাকা
ওই 90-এ।
জি, 50 টাকা দিও নি, সেরকম লোকে ট্রাই কি দিছে 200 টাকা।
ভাই আপনারা যারা জানেন না একটু 90-এ টাকার মান কত ছিল একটু দেখেন, তাহলে বুঝবেন 100 টাকা কারে বলে।
200 টাকা আমার কেসে টি রেখে দিছে, ওই লোক এখনো আছে জীবিত, আমাকে দেখলে হাসে, কিন্তু সমাজের একজন মুতোয়াল্লি, নাম বলবো না,
আমরা নাম
আমাকে হাসে আমিও দেখি। তবে এই করার পরে যখন কেসে টি নিছি পরে, তো ওই লোকের মাধ্যমে ছবিটা যে কেউ একজন দেখছে, ওই রাত 2 দিন রাত্রের পরে আমি নামার মধ্যে এই ঘটনার একটা পরিপ্রেক্ষিত পেলাম, রিয়াকশন।
আচ্ছা,
যে দুইজন একটা ছেলে একটা মেয়ে কি করতে পারে।
আচ্ছা,
আমি তো দেখা এটা বাস্তব।
তো আপনি কিভাবে বুঝলেন যে আপনার
আমার সঙ্গ, আমার এক বন্ধু এসে কইল যে আজকে তো ওই কাম করছি, হ্যাঁ ওই বাড়িতে সুযোগ পাইছি, হ্যাঁ ওনার উইডা আমি এই করছি, দোষ কি জানো? আমি বললাম মনে মনে যে কালকে রাত্রে ঘটনাটা ওরা দেখছে, ও হয়তো পাশে থেকে কোনো ভাবে দেখছে, ও এই জন্য ওকে আর ডাউট করতে কোনো সময় লাগেনি, ও হয়তো সারা দিশে চলে আসছে। তখন দেখলাম এত সমাজের খারাপ, দিলাম ভিডিও ব্যবসা বন্ধ করে,
ভিডিও ব্যবসায় বন্ধ করে,
টোটাল বন্ধ,
বাহ
টোটাল ভিডিও ব্যবসা বন্ধ করে দিয়ে শুরু করলাম কি ওই সমাজে আবার জেনারেটর ব্যবসা।
আচ্ছা,
আজকের জামানায় আপনি ঢাকা শহরের যে কোনো অল্লিতে গল্লিতে যান, টেলিফোন ডিশ ব্যবসা, জেনারেটর ব্যবসা, টাউন ব্যবসা, এরকম কিছু সমাজের কিছু ব্যবসা আছে যারা দখল করে, ও হয়তো ওই গ্রামের মধ্যে অত কিছু ভাবে, কিন্তু আমি জানেন আমার মুখের কথা এই মানুষদেরকে কিনতে পারছি। তখন ভালোবাসার এলাকা ছিল, ওই মানুষগুলো আমি যখন জেনারেটর চলছি এই মাথা থেকে ওই ব্যারেজের ওই মাথা প্রতি ঘরে ঘরে, আমার কোন প্রতিদ্বন্দ্বী ছিল না, বরঞ্চ প্রতিদ্বন্দ্বী হয় নাই, আমাকে এসে সহযোগিতা করছে, আমি না ধরনের শক্তিশালী ছিলাম না, কিন্তু আমার সহযোগিতা, কারণ আমি তখন ওই ইয়ং জেনারেশন উপলব্ধি করতাম আমারটা কেন আপনি নষ্ট করবেন।
আচ্ছা,
আপনার চাহিদা আছে
অবশ্যই,
আপনি একটা মহল্লাতে, আমি যদি এই মহল্লায় ব্যবসা করে খাই সেই মহল্লায় আপনি তখন ক্লাবে বসছেন, আজকের ক্লাব না আমার সময়ের ক্লাব বলছি, বসছেন ওইখানে সমাজের ভালো মন্দ নিয়ে কথা বলতে বলছেন, সময় কাটাচ্ছেন, তাহলে আন্ধারের মধ্যে কি করবেন? আমি তো সমাজের একজন, ওই ক্লাবে আমি একটা লাইট দিয়ে দিতাম, যদি টিভি থাকতো আমি ওরা ফ্রি দিয়ে দিতাম, আমার পয়সা লাগবে না, ওই এলাকাটা ওরাই পাহারা দিত, আমার কোনো অঘটন ঘটাইলে আমার করতে হয়নি, মসজিদ লাইন ফ্রি একটা করে, আবার বলছি যদি অতিরিক্ত নেন ধর্ম হোক, কিন্তু আমার তো রুজি
রুজি রুটি,
হ্যাঁ আমার এটা দিতে হবে প্রতি মসজিদে,
অসাধারণ অসাধারণ
একটা দিতে আরেকটা,
আপনি কিন্তু মানুষের উপকারের মাধ্যমে মানুষের আপন হয়ে গেছেন।
জি, প্রতিটা দিছি, তো এইভাবে চলছে, তো এক সময় জেনারেটর শেষ, তো লাইট সাউন্ড ব্যবসা নিলাম, এই শুরু হইলো আমার এর মধ্যে এই ডেকোরেটর ব্যবসা নিয়ে। আমি এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শরীয়ত মারফত তৈরি কত হকিকট, মানে 22 বান্ডারি পাগলি যাত্রা, এমন কোন জেনারেশন নাই আমি যাদের সাথে উঠা বসা করি, তখন আমি ইয়ং জেনারেশনের সবার সাথে, হ্যাঁ আর যারা এইসব অ্যারেঞ্জার ছিল তারা কোন এলাকারই ধর্নাট্য ছালা ছিল না এবং প্রতিপত্তিশালী এবং তারা আঙ্গুলের ভাষায় কথা বলত। ওই লোকের সাথে যদি আমি চা পান সিগারেট খাই প্রতিটা এলাকার মধ্যে আমার কোন রকমের স্ট্যাটাস হতে পারে,
সেটাই
তো ওই এলাকার ছেলেরাও আমাকে সম্মান করতো। তো ওইভাবে আমি ছোট থেকে আমার পারিবারিক ভাবে বাবা মা সেটা আমার অমূল্য সম্পদ।
আচ্ছা, আমি তো ভাবছিলাম যে আপনার এই ভিডিও ব্যবসা দিয়ে আপনার অপরাধের পথে যাওয়া শুরু, কিন্তু সেটা তো আপনি থামিয়ে দিলেন,
থামিয়ে দিলেন,
এরপরে এখন আবার আপনি শুরু করলেন কি জেনারেটরের,
না জেনারেটর ছেড়ে দিয়ে,
ছেড়ে দিয়ে ডেকোরেশন,
ডেকোরেশন যে সাউন্ড ডেকোরেশন নিলাম, এ আমার জীবনের অতি একটা অঘটন শুরু হইলো মেইনলি।
আচ্ছা, আমরা শুরু থেকে এবার বুঝি,
যখন আমি ডেকোরেটর ব্যবসা দিলাম আমার ঘনিষ্ঠ ভাইরা, উনি খুব প্রতিপত্তিশালী উনি, কিন্তু আমি জীবনে এই ডেকোরেটর বসতে এরা বন্ধু বান্ধবে নেশা পানি অ্যারেঞ্জার করতো, বোতল নিয়া এগুলো আমার কাছে রাখত।
আচ্ছা,
তো কেন খায় আমার মধ্যে একটা উপলব্ধি চাকত।
আমি
নিজে দোকান দিয়ে পালাইলাম।
আর আপনি কাদেরকে এই অভ্যাসটাতে দেখলেন?
বড় সিনিয়র যারা আমার এলাকা পরিচালনা করতেছে ওরা তো করতো এই যে জগ গ্লাস এসবটা রাখার। তা আমার কাছে আমি আমার সাথে খুব রাত্রে ওরা দেখতাম, হ্যাঁ একটা লিমিটলি ওরা খেতো, কেউ জানতো না 50% খেয়ে আবার 50% রেখে দিত। পরের দিন আবার তো 50% রাখার কারণে আমি ছোট থেকে নিজের মাথা কন্ট্রোল করে চলি, দেখতাম কি করে। তা আমি করছি কি, পাশের হোমিওপ্যাথির দোকান থেকে এরকম এক শিশি ছোট্ট ছোট বোতল আইনা রাখতাম, এক বক্স আইনা, এ যখন রেখে দিত তখন আমলে ওই দেখেছে এক গ্লাস ওইখান থেকে নিয়েছি, এরপরে ওই পরিমাণ আরেক গ্লাস জামাইফ ওইখানে আবার বোতলে রেখে মক্কা খোলার সময় দেখতাম টেকনোকলি লোক থাকতো অনেক, যে যদি এটা খুলি ধরা ওই মক্কার মধ্যে দেখতাম কোন সময় কাগজ দিয়ে মক্কা লাগাইতো, খুলতে গেলে করে পরে দিব ধরা কম। আমি ফলো করতাম কি আছে, আবার ওইভাবে লাগাই রাখতাম ওই যে মক্কা গেলা ওই টুকরো করতাম কি হোমিওপ্যাথির মধ্যে শিশি করতাম, বইরা দোকান থেকে বাইরিতাম দুইটা শিশি মুখে মেরে দিতাম চালচাল লাগতো কিরকম। তখন আস্তে 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 দেখলাম ওই বাড়ির থেকে যে প্রথম যে এটা খারাপ আমার শুরু হইলো, ওই ভাইরার অনুষ্ঠান করলাম তার ছেলের, যার সামনে সিগারেট তো খাবো দূরের কথা, সামনে দাঁড়াতাম না, সে আমারে জীবনের প্রথম তার বাড়ির পুকুর কাটে বৈশা আমার স্ত্রী সে আর আমি তার ওই বিয়ের অনুষ্ঠানের সমস্ত আয়োজন আমার, ডেকোরেটেড সাউন্ড লাইট অফ অ্যারেঞ্জার শুধু টাকা হ্যাঁ। কিন্তু সে ওই রাত্রে আমাকে একটা গ্লাস ওই পুকুর কাটে বৈশা মদ দিল জি, উনি আমার আপ্যায়ন করেন মদটা আমি নিতেছি না, আমার ওয়াইফ বলতেছে না দুলাভাই ফ্রি হিসাবে দিছে খাও, ঠিক আছে তো ফ্রি হয়ে খাইলাম। খাওয়ার এক ঘন্টার মধ্যে আমি সবসময় কন্ট্রোলিং থাকতাম, তো আমি গাড়ি দেখে দেখলাম আমি যার সাথে খাইলাম পারিবারিক আমাদের অনুষ্ঠান, তো ওইখানে উনি নাচানাচি করতেছে, তো ওনার অবস্থা এরকম পড়ছে আমার ওয়াইফ রেনে নাচতেছে, তো ওনার ব্যবহারটা আমার কাছে এরকম লাগলো কেন এটা এই হয় আমার চোখে। আমি সরাসরি সবার পারিবারিক লোকের সামনে আমার ওয়াইফ রেগে ঠাস করে একটা চর মারি বাইর এনতে যাবার সাহ, কারণ আমার কাছে মনোপুত হইল না।
কিন্তু আপনার এই কার্যটা তো আমার কাছে মনোপুত হইল না, আপনি আপনার ওয়াইফকে সবার সামনে কেন মারবেন?
মারলাম এই কারণে,
এটা প্রচন্ড বড় একটা অপরাধ করেছে।
সেটাই আমি যখন আমি নিজের ঠিক রাখতে পারি নাই যে এই লোক যখন এটা করতে পারছে আরো কিছু এই জিনিস খায়া, আরো তো বাকি সময় আছে, এত বড় ভাই আমার মত কেন দিল আর এইবার কেন খেলো, এতে যদি কন্ট্রোলই না থাকতে পারে আমার তো উনি তো ছোট বোন
হ্যাঁ।
ওই যে বললাম ওনার কাছে যাওয়াটাই তো দুষ্কর্য,
ওই জন্য বউয়ের উপরে দেখেছেন মানে পুরুষগিরি,
পারিবারিক সবাই দেখছে সবাই চুপ বুঝলা কি হয়েছে আজও বলিনি।
আগে আপনি জিনিসটা স্বীকার করেন আপনার কিন্তু কাজটা ঠিক হয়নি।
হ্যাঁ আমি মারছি ওকে, আমি ভুল হয়েছে না,
এটা কিন্তু ভুল হয়েছে, যে কোনো মহিলাকে বা মানুষকে
মনে হয়েছে রাইট,
কিন্তু ওই সময় হয়তো রাইট মনে হইতে পারে বাট এটা কিন্তু ভুল ছিল। কেন এটা এভাবে বলতেছি, কারণ আপনার এই অনুষ্ঠানটা অনেক মানুষ শুনতেছে, তারা যদি ভাবে যে আমিও আজকে পুরুষগিরি বাহাদুরি দেখাইতে গিয়ে আমার বউকে একটা থাপ্পড় মারবো সবার সামনে, এটা তাদের ভুল ধারণা হবে। কোন সত্যিকারের পুরুষ কখনো এই কাজটা করে না।
এই জন্য আজকে উপলব্ধি আছে, ওই যে ওই জন্য যদি আমি ওই সময় যদি আজকের উপলব্ধিটা থাকতো তাহলে আজকে এখানে বসতাম না।
অবশ্যই সেটাই
তো আজকে বুঝতেছি। তো যাক আমার ওয়াইফের গায়ে এই প্রথম মানে হাত তুলি, যে ওয়াইফের ব্যাকগ্রাউন্ডে অপরাধের কথা বলতেছি তো ভালোবাসার কথা কিছু বলিনি, আমার কিন্তু ওয়াইফ হয়ে গেছে এই দেড় মধ্যে এখানে অপরাধ করিনি তার নিয়ে গেছি, এটা দেখার পরে আমি ডেকোরেটর ব্যবসা ওইখানেই রেখা ওই বাড়ির থেকে রেখা পরের দিন বিক্রি করে ফেলাই ফুল ব্যবসা কন্ট্রোল আউট, আমি ব্যবসাই করবো না
ভাই। আপনার এই জিনিসটাকে আমার আমি সম্মান করলাম, আপনি দুইবার এই কাজটা করছেন যে যখনই দেখছেন যে আপনার ব্যবসার মাধ্যমে সমাজের ক্ষতি হইতেছে আপনি সরে
সরে দিলাম ফুল ব্যবসা আউট আবার শুরু করলাম। তখন
আবার কি ব্যবসা শুরু করলেন?
আমি তো ব্যবসা আউট করে দিয়ে শুরু করলাম আবার ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরি, রঙের কন্ট্রাক্টরি, স্যানিটারি কন্ট্রাক্টরি, টাইলস এর কন্ট্রাক্টরি শুরু করে দিলাম কাজ কাম। এর মধ্যেই তো এর আগে একটা মেয়েলি ব্যাপারে আমি মহল্লাতে যে থাকি পাশের বাড়ির, তো টাকা পয়সা তোর অভাব নেই, বন্ধু বান্ধবের স্টাইলিশ আমি ছোটবেলা থেকে চামড়ার জুতা চামড়ার কট ওভার কোট যেটা আমি কারখানা থেকে নিজে বানিয়ে নিতাম ওই আমলে স্টাইলিশ হয়ে চলতাম, তো একটা মেয়ের সাথে প্রেম করি, তো ভাবতে পারিনি যে মেয়েটা আজকে রাত্রে মনে করেন 12টার সময় কথা বইলা গেছি বড়ে দেখি আরেকজন বউ হয়ে চলে যেতেছে অথচ আমার পাশের বাড়ি।
কয়দিন প্রেম করছেন তার সাথে?
দু বছর তিন বছর আমার পাশের বাড়ি।
এবং আগের রাতে কথা বলছেন পরের দিন সকালে?
পরের দিন না তো ওই রাত্রে সকাল হওয়ার আগে ভোরের মধ্যে মনে করেন মেয়েটা যদি আরেকজনের বউ হয়ে চলে যায় কি ভাবার আছে
আপনার? এটা তো কিছুই ভাবার পাইলাম না
আমার জীবনে, সেটাই উপলব্ধি। এইখানে যখন শুরু হইলো এই যখন আমি দোকান ডেকোরেটর দোকান দিচ্ছি তখন বিয়ে করিনি,
আচ্ছা
তখন উদ্দেশ্য ওই মেয়ের সাথে লিঙ্ক করার, আর আমি ব্যবসায়িক ভাবে এরকম ছিলাম বারে, আমি তখন এই ব্যারেজের গ্রামে আমার দোকানের সাঁতারে কারেন্ট দিয়ে আমি ঘুমাতাম দোকানে বাজারে, সবাই জানতো তোরই রে, কেউ ডাক দিবি না, কারণ ও নিজের তো যদি না উঠে এমন কোন লোক নেই ওরা ঘুমের থেকে উঠে। আমি ঘুমাইতাম তো ঘুমানে ওই মেয়েলি ব্যাপারে এই একটা স্ত্রী নামে ব্যবসা থেকে হওয়ার পরে ভোরে
যখন
ঘটনাটা ঘটলো রাত 12টার সময় সাথে কথা বলে গেলাম ভোরে, বউ আমার ওই যে দোকানে কেউ ডাক দিত না, আমার একটা হেল্পার মিস্ত্রি ছিল মোমেন করে নাম, ও আইসা সাটারে জুতা দা বাইরে ইতেছে, তাই ও টুট কিছে তুই যেই বাড়ি কাজ করছস যদি সকালে গেটে আনালস তাহলে কবে যাইব গা, কিন্তু পাবি না তো বাইর দিয়ে আমার টাকাটা নেওয়ার জন্য উঠাইছে। আমি সাটার খুলে সকালবেলা আমার অভ্যাস ছিল দোকান মনে করেন বাসা থেকে দোকানের দূরত্ব 100 গজ, তো আমি দোকান থেকে দোকানে ঘুমাইতাম, আমি যেখানে যা করছি আমার রিল্যাক্সের জীবন, তো আমি দোকান থেকে ব্রাশ করতে করতে ওই বাড়িতে যেতাম নাস্তা করাইতাম আমার বাড়ির সাথে ওর মেয়েটা, তো যাইয়া দেখি কি ওই বাসার সামনে অনেক লোক জড়িত রহিম সৈকত, ওরও দেখতেছি মুখলেশ অনেকে আসছিল, তো সবাই আমার ফলো করতেছে, আমি
যাওয়ার
আমি এরকম তো কোন সময় শীতের সকালবেলা তো আমরা সবাই বসে আড্ডা দিই এখানে, আজকে এরকম কে আমি গেছি পরে একটা বলতেছে দোষ যা হয়েছে বাদ দে কিছু মনে করিস না, আমি বের করি কি মজা করবো, আরেকটা কিছু হো এমনি তো সমস্যা বাদ দে আগে বানাইলাম শিখছি এর মধ্যে কি
সেটা কি আরেক ঘটনা
জি আরেক ঘটনা আছে
বুঝতে পারছি,
তো বানাইলাম বানায়া আমি কত লাগছে আমি নিজেও জানি, সাটাটা টান দিছি এদিকে কথা হয়ে গেছে তোর পেশা দৌড় দিছে মানুষ এদিকে করছে কি ওদেরকে বরজাতি জামা অপরাণী কাপড় অপরাণী ওর না দিয়া তাড়াতাড়ি মেরে বাইরে করে আইসা দিকে রোডে বাইরে গেছে।
আমরা কিন্তু এখন জানি অলরেডি আরেকটা জিনিস যে টোরি কিন্তু ককটেল বানাতে জানে এবং খুব কম সময়ের মধ্যে 4টা ককটেল বানাতে জানে, তার মানে সে একজন এক্সপার্ট, অর্থাৎ তার জীবনের অনেক ঘটনা আছে যা পূর্বে ঘটে গেছে যেটা আমরা হয়তো বা তার কাছ থেকে এখনো শুনিনি পরবর্তীতে শুনবো। আপনাদের সবাইকে বলছি বিরতির পরে আপনারা কোথাও যাবেন না, এখনো বিরতি আমরা একটা নিচ্ছি, তবে এই ঘটনাটা একটু অন্যরকম ভাবে ঘটবে। আমি যা বুঝতে পারছি তোরির যে বলার ধরন আমরা কিন্তু একটু একটু করে তার অপরাধগুলো জানতে পারবো, বিভিন্ন কারণে একটা একটা করে অপরাধ তার জীবনে ঘটেছে এবং এই কারণগুলোর সাথে সাথেই সে আমাদের কাছে অপরাধটা প্রচার করবে, তবে সম্পূর্ণ ব্যাপারটা জানতে হলে আপনাকে এই সম্পূর্ণ পর্বটাই শুনতে হবে, তাই শুনতে থাকুন এবিসি রেডিও 89.2। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যা বলিব সত্য বলিবতে তাহলে আমাদেরকে ফোন করুন, ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন, আপনার ফোন নাম্বার এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। চলছে রয়্যাল ফ্যাগেট ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলি বসত্য বলিব।
রয়্যাল ফ্যাগেট ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলি বসত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। Royal Tiger Drink presents Jaha Bolibo Satya Bolibo, recharge yourself. এখন
নগ্ন ছবি বিতরণের মাধ্যমে, যেখান থেকে তরি সাথে সাথে ফিরে আসে, বিন্দু মাত্র দেরি করেনি। এরপরে সে গিয়েছিল ডেকোরেটরের বিজনেসে, মাঝখানে আরো অনেক রকম বিজনেস করার পরে সে ডেকোরেটরের বিজনেসে যখন গেল, যখন দেখলো যে ডেকোরেটরের বিজনেসের মাধ্যমে মদের একটা ব্যাপার চলে আসছে, নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলতে হচ্ছে, নিজের আশেপাশের মানুষগুলোরও কন্ট্রোল হারিয়ে যাচ্ছে, তারাও নিজেদেরকে বুঝতে পারছে না, তখন সে সাথে সাথে ডেকোরেশনের বিজনেস থেকেও সরে আসলো। কিন্তু তার আগে, এই বিয়ের ঘটনার আগে, তার নিজের যে বিয়েটা হয়েছে সেই বিয়ের আগেও তার একটা মেয়ের সাথে পরিচয় ছিল, এবং সেই মেয়েটার সাথে তার ভালো রকম সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। এবং হঠাৎ করেই তরি একদিন ঘুম থেকে উঠে সকালবেলা জানতে পারে মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে বা বিয়ে হয়ে গেছে। ঠিক তখন তরি ইনফরমেশনটা জানার সাথে সাথে সে দৌড়ে যায় তার দোকানে, এবং তখন আমরা জানতে পারি যে তরি ককটেল বোমও বানাতে জানে। এবার আমরা সেখানে আসবো, আপনি ককটেল বোম কেন বানিয়েছিলেন এটা আগে শুনি, তারপরে শুনবো ককটেল বোম বানানো আপনি শিখলেন।
তো আমি যখন শুনে চলে গেলাম, আইসা ওই দৌড়ায় মেয়ের এনে রাস্তায় দাঁড় করা গেছে, আমি সাথে সাথে এসে ত্রম করে মেরে দিলাম। দুই সাইডে দুইটা মারছি, পরে পুরো মানুষ দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এখন আমার আবার সাথে সাথে করলাম কি, দুই হাতে দুই পকেট থেকে আবার দুইটা বের করে নিলাম, যে যে আবি আমার মেরে আমার কথা যে আবি। তখন আমার যে ক্লোজ বন্ধু, ওরা তো আমার পাশে আইসা দোষ এডিটি করে আমার হাতে ধরে রাখলেন, দৈরা আমার সাথে করে নিয়ে গেল কই আজকে যে ঢাকা উত্তরের সভাপতি ওনার যে বাসভবন ওই ঘরে নিয়ে আমার বন্দি করে দিল। সারাদিন বন্দি রাখলো, আমি কিছু ছবি উঠেছিলাম ওইটা, ওরা বলছি তুই এখন যাবি গোলশান ল্যাবে
প্রিন্ট করে নিয়ে আসবি,
নেগেটিভ করবি প্রিন্ট করবি সাথে সাথে নিয়ে আসবি। তো সন্ধ্যার দিকে যখন আসছে, তখন আমার ছাড়লো গাড়ি থেকে বাইরে এলাম, ফিরি বাবা বাড়িতে এসে তখন পিস্তল নিলাম।
ওনারে
বললাম কি ব্যাপার এইসব ঘটনা সন্ধ্যার দিকে, তো উনি কোন মানে বিকালের দিকে গিয়ে আমার সাথে এরকম করছে, তো বর্ষা ছিল তো মাটির ঘর, ঠাস করে একটা ফায়ার করলাম, সে করছে কি এইখান থেকে গিয়া রাত্রির দিকে ওর বোনের জামাই, তো ওই বাড়িতে গিয়া দেখি কি ওর বোনের জামাই, ওর বড় ভাই, ওর বাবা মা চাচা অনেকই ঘরের ভিতর, তা অটোমেটিক ওই ঘর দরজা খুলে ঢুকে গেল। ঢোকার পরে আর বাবা দিকে গেছে, তুই আমার হেন খুঁজতে, তখন করছি কি পিস্তলটা বাইর করি, বাইরটা টাপ মারা একদম মাইরা ফলাম কোয়া ঠাস করে উপর একটা ফায়ার করি, তখন সবাই ভয় খেয়েছি। ভয় খাওয়ার পর বাবা এসে আমার হাতে ধরছে, বাবা এটা করছি তাহলে চুপ থাকে, যা বলি একটা কথা কম খালি শুনে নেন। ছবিটি দিলাম, 28টার মতন ছবি ছিল, ছবিটি সবাই দেখছে, দেখার পরে 26টা ছবি আসলো, দুটো ছবি আসলো, তখন বললাম ছবি দুটোতে না দিলে সমস্যা থাকে, সাথে সাথে এখানে টেনে ছিলাম ওখানে ফালাই দিয়ে বললাম কাকা আল্লাহ যা করছে দুজনের, আমি যদি মাইনা নিই আপনারও মাইনা নিতে, আজকের পর আপনার চাইরো ছেলে বা কোন ছেলে যদি রাস্তাঘাটে বলে আমার বোন এই না সেই না আমার জন্য এটি করছে ওই করছে, তাহলে আমি যে ছবি ছিঁড়া গেলাম নেগেটিভ তখন আর এইভাবে ধোলাই করবো না, সারা দেশের ঘরে ঘরান পোস্টার করে আপনার মেয়ের কলঙ্ক ছটায় দিন।
কোন হিসাবে বললেন, যদি
যদি এইটা নিয়ে বাড়াবাড়ি করে রাস্তাঘাটে যা হয়েছে আজকে হয়েছে, আর বিয়ে হয়ে গেছে আমি মাইনে নিচ্ছি, বোমাবাজি করছি আজকে মাইনে নিচ্ছি, আজকে পর্যন্ত ওই মেয়ে আমার 100 গজের মধ্যে বাড়িতে থাকতেছে, ওর বাড়িতে ডেকোরেটর ব্যবসা হচ্ছে, লাইটিং সব করছি, আই যে ওর সাথে আমি কোনোদিন বলিনি কেমন আছো, আজ
ওই দিনের পর,
ওই দিনের পর থেকে আজ আজও বলিনি কেমন আছো, ওর ছেলে মামা বইলা ডাকে খুব ভালো লাগে। তো ওই ঘটনার পরে তো আস্তে আস্তে এই কিছু নেগেটিভে জড়াইলাম, আমার হিংসাত্মক আয়তলো নিয়ে গহ ঘটন ঘটাম,
মানে আপনার মেয়েদের প্রতি একটা বিদ্বেষ জন্মায় গেল,
বিয়ের আগের ঘটনাই বলতেছি আমি, ঘটনা ঘটাম ওর একটা আসার তো ভুল
আচ্ছা এটা কি, আচ্ছা একটা জিনিস আগে একটু ক্লিয়ার হয়নি, ওর চাচা তো বোনের সাথে ঘটনাটা বলার আগে আপনার কি মানে ওর উপরে বিদ্বেষ তৈরি হয়েছিল? ওভারঅল মেয়েদের প্রতি একটা বিদ্বেষ
মানে এসে বলছে এত ভালোবাসতে না, এত করছে না, এটা করছে একটা হিংসা।
আচ্ছা আচ্ছা, তারপরে বলেন বলেন ওর চাচা বোনের
কথা। ওই আমি চিন্তা করলাম ওর
জন
প্রেম করি তাহলে তো
অন্তত 22-23
তো ওই বাসায় নিতাম বন্ধুলে যাইতো। তো ওই বাসায় ওই মেয়েটার সাথে আমি ওর সাথে যে কোনো বিহেভ করতাম, ও বুঝতো না বাচ্চা মানুষ, তো ওরে করতাম বলে ওই যে ঘরে ভাবিয়া ছিল।
আপনি কি মানে 7 বছরের একটা বাচ্চাকে শারীরিক ভাবে
না না
কোন রকম কোন
আমার পাশে বসায়া এই আদর করতাম, মানে এরকম করতাম কইরা যে ওই যে ভাবিটা আছে না দেখে ফলো করতো।
আচ্ছা
দিন বইরা এই শুধুষ্টামি করতাম ভাবি ফলো করতো। তো ভাবিটার একটা প্রসঙ্গ আছে, এটাই তো হ্যাঁ গ্রাম আসছে বাইরের লোক, হ্যাঁ স্বামী বেবি চালাইতো আমার ডেকোরেটর হ্যাঁ রাত বিরাত হইলে বলতো ভাই একটু বাসাটা খেয়াল রেখেন যাইন এই সেই উনি চলে যেত, তখন বিটিভির যুক্ত আমার ঘরে বসে বসে টিভি দেখতে দেখতে একসময় হয়ে যেত, তখন বন্যা 98 বন্যার কিছুদিন আগের ঘটনা। তখন উনি চইলা গেল আমি বুঝতে পারিনি বাসায় শুয়ে রয়েছি রাত 11টার দিকে। ওই আজকে যে আইবো না ওই আমি তোর জানি না, এই আমার জীবনে বড় ঘটনা আমি জানি না, কিন্তু আমি শুয়ে রয়েছি এক সময় টিভি দেখতেছি শত কিছুর পর ভাবি যদি চোখের সামনে দেখতে খুব স্লিম ভালো সুন্দরী ছটফট করতেছে মাথা কাছে কে না কিছু করবে, আমি দেখছি পাশে টিভি দেখতেছি সুভাষ বিশ উনি খাটের মধ্যে শুয়া দুটা বাচ্চা আছে পাশে শুয়ে তো দেখতেছি এরকম করে মাথা ব্যথায় সম্পূর্ণ। তো আমার নিজের কাছে একদম ওই হাত দেওয়াটা আমার নেচারে ছিল না, তো যাওয়ার পরে মাথা ব্যথায় আমি করছি কি দোয়ার টান দিয়ে নি
একটা নারী একটা পুরুষকে আকর্ষণ করার
আমি জানি না কি অবস্থা হয়ে গেছে দিনটা, তো করলাম কিভাবে কি হয়েছে সময় পার হয়ে গেছে যদি ফজর আজান দিতেছে, তো আমি বললাম কি ব্যাপার এটা আসবেন এখন তো আমার লোক শুরু হইলো এখন কখনো যাবে এখন বাড়িতে থাকি কখন আমার রাত্র হবে 9টা
ওই আপনার
শুরু হইলো
মানে অন্যরকম
ইন্টারেস্ট। তো একদিন করলাম কি পাপ বাপের হয়ে যে ছাড়ে না, তো একদিন গেলাম আর বলতেছি ছেলের এত শুয়ে থাকে পাঁচকে আমি ঘুমের ঘুরি খুঁজছি
সন্তানদেরকে
আমি জানি
খাওয়া রাখছে
আমি জানি না, ওরা যে জায়গা যায় মাঝে মধ্যে আমি মজা নিয়ে যাই চকলেট নিয়ে যাই এইটা নিয়ে ওইছে না আজকাল ঘুমে পেয়েছে না ওর একটু বরি খাইছি আর ঘুমেই থাকবো। তো এই টাইমে কপালে ঘটনা আমি জানা যাই বসকে অত নিরাপত্তা থাকার পর ওই দিনই রাত যখন 12টা বাজে 1টার দিকে আমার 11টার পরে কোনো ভোট চলাচল করে না যে বন্যা, তো উনি বইলা গেছে ভাই আজকে আমার আসতে দেরি হবে বা না হয়েছে একটু খেয়াল রেখে তোর বইলা গেছে, কিন্তু উনি করছে কি নৈরের চালাইছে ভোট রেখে কপাল ভালো দেখে একটা পাবলিক ভোট নিয়ে গেছে।
আচ্ছা
তো গ্যারেজ না করে ও গাড়িতে চলাইছে, এদিকে তো আমরা এসে নক করতেছি তো দেখলাম ওখানে কি করি তোর যে অবস্থা যে লোক আমার কত লোক আমি আগে চুকট বাইরে যেতিল পরে যা করার আমার মাথায় বুদ্ধি খেটলো যে এখানে থাকলে মানুষ চিল্লাছিল করে আমার ছেলে গণবসতি কিন্তু করলে আমার অঘটন হয়ে যাবে আগে বাইরে, তো দরজাটা খোলার পরে সাধারণ আই চোখ কোনো কথা কবি না
আপনি বলেন
হ্যাঁ ওরা আমি স্ট্রেট করছি কোনো কথা কবি না যা কর দিন কথা হইব
তার বাসায় আপনি চুরি করতেছেন অথচ আপনি তার
বাসায় আমি স্ট্রেট করতেছি তো অসহায় হয়েছে ওই আপনি উপলব্ধি করেছে আমি কেন অসহায় যার বললাম চোখ যা বলার কালকে বলুন দিন হয় রাস্তাতে চুপ কোনো কথা বলি পুরো একটু ভয় খেয়ে গেছে আমার কথা স্যার ফিরে আমার ঝাঁক কিছু আছে নিয়ে ভেঙে গেছে রাস্তায় এসে বললাম আমার কথা চৌকাট ছাড়ে তুই যার মোলা থাকো গা আর কিছু না
এদিকে যার সাথে মজা নিচ্ছিলেন তার যা মোলা হোক
না মোলা যা মোলা চাও
মানে তার জন্য আপনার মায়া
লাগে ছিলেন বাবা আইসা দোকানে শুয়ে পড়ছি সকাল 9টার দিকে আমার সহকারী যে আব্দুল্লাহ করে একটা ছেলে ও আইসা ডাকতেছে ও গিয়ে কান্নাকাটি করছে ওর কাছে দেখ দেন বন্ধু দোস্ত আপনার এই ঘটনা রাত্রে
বিশ্বাস রাখে না সে আমার
ও আইসা আমার ডাকতেছে ওই যে তাহলে আমি কারণ মেয়েটা ঘুমাই তো ডাকতেছে উঠছি কি সে ও কামাচ্ছে তো চাই দিয়ে আমি শাটার ফাঁক দিয়ে ও সাইডে ধারায় রয়েছে আমার কাছে যাইতেছি বগিয়া তো ওরা নাস্তাটি জায়গা বুঝছে আমি করছি গাল গোস্তে দিক দেখ শাটার খুলে আগে করে গেছে আরেকটা বুঝছে দূর পাইছে না কিছু নেই দেখ শুনে লোকটা লাখে ছেড়ে চলে গেছে কি করলাম
তখন আপনি বুঝতে পারছেন
আমি কি করলাম,
ওই লোকটা কি শুধু কষ্ট পায় মানে বউ বাচ্চা রেখে চলে গেছে?
না না, সবাইকে নিয়ে
চলে গেছে।
ওনার বউরে মারছিল, প্রপার ম্যানেজ করে নিচ্ছে, আর মানে তো চলতে দুটা বাচ্চা আছে, তো পরে ওনারা গ্রাম ছেড়ে চলে গেছে। যাওয়ার পরে আমার বন্ধুরা জানে আমি এদিনে অনেক এফেক্টেড ছিলাম, এতে কি আমার মানসিক ভাবে আমার
অপরাধ
আমি কল্পনা করতে
পারি।
তো আমি এত অপরাধ মনে হয়েছে, আমি করলাম কি আল্লাহর কাছে কান্দতাম, জানলাম আমি কোন অপরাধ করবো না। আমার এই মনে একটা দাও
ওই লোকটার কাছে ক্ষমা চাওয়ার কথা
আর পাইনি,
পানি নেই।
মাঝে একদিন দেখছিলাম গুলশান এক নম্বরে অটো লেডি চালা জিততেছে, আমার এটা সাইডে দাঁড়ায় করতেছে, ভাই ভাই শুনে শুনে আসেন, মানুষের মনে একটা ভয় আছে। আমি এত বড় টগটন করছি ঢাকা শহরে, ঢাকার তলে ফালাই কি কি, আমি তো পাপি, আমি জানি না ও আমার কি তোকে ব্যবহারে দেখলাম, হয়তো ক্ষমা দৃষ্টিতে ওনার বউর শারীরিক ভাবে আগে নাকি খারাপ ছিল, হয়তো আমার কাছে ক্ষমা চাবে বা কিছু, আমার মনে হয়েছে। দেখো
না, এই ক্ষেত্রে আপনার এই কথাটা আমাদের সকল শ্রোতাকে বলে রাখা দরকার, ওইখানে যে ঘটনাটা ঘটেছিল গভীর রাতে একজন পুরুষ এবং নারীর মধ্যে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা কিন্তু ধর্ষণের ঘটনা ছিল না, ঘটনাটা কিন্তু দুইজনের আপোষই হয়েছিল। অবশ্যই তার বউয়েরও এখানে দোষ ছিল, 50% তার দোষ ছিল, 50% আপনার। হ্যাঁ বলুন।
তারপর আমার রাস্তায় একজন ডাক দিছে না, তো কয় ভাই আমি একটু প্যাসেঞ্জার আছে, আমি নতুন বাজার থেকে ঘুরে এসেছি, উত্তরপাড়া আমি একটু চাই, আপনার কথা আছে?
আচ্ছা,
আমার মনে কি ভয় যাচ্ছে না?
অবশ্যই, যে সেই প্রতিশোধ এখন নাই কিনা,
যদি কোনো দিকে আবার লোক নিয়ে আসলো করতে কয় মিনিট লাগে, স্টেপ করতে কয় মিনিট লাগে, এই যে চলে এলাম, আই যে লোকের যদি পাইতাম পাইছি যেতাম, আজকে আমি উপলব্ধি পিছনে যাওয়ার পরে আল্লাহর কাছে কইছি মাল্লাহ মনে ছিলাম তো ক্ষমা তো মতো কিছু চিনি, তুমি যা দিছো তাই তো আমার কি মন ছিল, তো সুন্দর মাইয়া দো, তখন আমি যদি চলতাম আল্লাহ যেন বলতো তুই সুন্দর ভাবে চল, আমি তোর সময় মতন সুন্দর মাইয়া দিল। এই জন্য এই আমার বউ অর্ডার অনুষ্ঠান করতেছি, আমার ব্যবসা আর বাড়িতে ঢাকাইছে, ঢাকায় নিচ্ছে, এসে বিয়ে করি এই অপরাধের কারণে, ঢাকায়
অপরাধের কারণে বিয়ে করেন
না, অপরাধের পরে বিয়েটা করি
পরে।
হ্যাঁ, যখন আমি দেখতে পেলাম যে আমি স্টেরিলিস্ট সব দিক দিয়া স্বয়ংসম্পূর্ণ, আর কোনো মেয়েলি আর কোনো কারোর কাছে না, এই আমি ডেকোরেটর ব্যবসায় যদি কেউ আসতো গান বাজনায় কন্ট্যাক্ট করাই দিতাম।
মানে আপনি আকৃষ্ট বোধ করতেন
না?
শুধু ওই একটা
জায়গায় আমি শেখা যে আল্লাহ আমার বলতেছি যেমন কেউ তোর জন্য আমি তো একটা রাখছি, তুই অন্যটা যাসকে তুই প্রেম করছিস তোরে দিয়ে নি,
অন্যের অন্যের হক।
হ্যাঁ, তোর পাওনা না, তোর তো পাওনা আছে, তুই আমার বিশ্বাস করছ না, তুই ইলেকট্রিক কাজ করস, তুই এইটা করছ ওইটা করছ, তোর তো কোনো উস্তাদ নেই, আমি তো তোর শিখাই, তুই মানস না কেন? এই যে করার পরে আমি তৈরি নিলাম যে অবশ্যই যদি আমি বিয়ে করি আল্লাহ তাহলে আমার ওই রকম মাই হয়ে যাবা, আমি নিবি শিশু রইল আমার রাজত্ব, ব্যবসা শুরু করলাম। এই যে মেয়ে আজকে আমার গ্রামের যদি পাঁচটা সুন্দরী মেয়ে খোঁজেন, ওর মধ্যে আমার ওয়াইফ একটা, আজও একটা, কিন্তু এই মেয়েটার বিয়ে করার আগেও আমার অনেক ঝামেলার ভয় হয়েছে,
আমরা দেখতে পাচ্ছি একটা মানুষ তার ভিতরের কান্নাটা আটকে রাখতে পারছেন না তার অপরাধ বোধের জন্য, কিন্তু তারপরেও তার জীবনের অপরাধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, আরো কিছু অপরাধ তার বাকি আছে, হয়তোবা আজকের পরে তার জীবনে আর কোনো অপরাধ থাকবে না। আমরা সবই শুনবো, সবই জানবেন, তবে রাত ১২টার পর, ১২টার পরে আপনারা সবাই জানেন রাত যেমন গভীর হয়, যাহা বলিব সত্য বলিব যে ঘটনাগুলো থাকে, যে অপরাধগুলো থাকে, সেই অপরাধগুলো আরো বেশি গভীরতা পায়। ছোট্ট বিরতিটাতে আপনাদের বিরক্ত হবার কিছু নেই, জীবনটাই বিরতিময়, হয় অপরাধ করে বিরতি নিয়ে পূর্ণ করবেন, না হলে পূর্ণ করতে করতে বিরতি নিয়ে অপরাধ করবেন, কোনো না কোনো ভাবে অপরাধ বা ভালো কাজ আপনার সাথে জড়িয়ে থাকবেই, সেটাও বিরতি সহ। তাই চলুন একটা ছোট্ট বিরতির পরে আবার আসছি, শুনতে থাকুন রয়্যাল ফাইগার ট্রেন প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল ফাইগার ট্রেন প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল ফাইগার ট্রেন প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রাত ১২টার পর আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রয়্যাল ফাইগার ট্রেন প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আমি রেহান রাসুল আছি এবং থাকবো ঠিক রাত একটা পর্যন্ত। এই পর্যন্ত আমরা শুনছিলাম অবশ্যই তরির কাহিনী, তরির যেই ঘটনাগুলো ঘটেছে, তরির মাধ্যমে যে অপরাধগুলো ঘটেছে, যে অপরাধ বোধগুলো তার মধ্যে এসেছে, সবগুলোই আমরা একটু একটু শুনেছি। প্রথম থেকে যারা শুনেননি তাদেরকে বলতে চাই, তরি একদম শুরু থেকেই একটু সমাজ সেবক ধরনেরই ছিল, সবসময় সমাজের সেবা করতে চেয়েছে, কিন্তু প্রতিবারই সমাজের এক একটা বিদ্রুপ অবস্থান দেখে
সেখান থেকে সে সরে আসে, নেতিবাচক দিক যখনই খুঁজে পায় সেখান থেকে সরে আসে, এবং সেই সরে আসতে আসতেই নিজের মধ্যে কিছু অপরাধ তার তৈরি হয়, যেটা সে পরবর্তীতে অনুভব করলে অপরাধ হয়েছে তখন কিন্তু ঠিক অনুভব করতে পারেনি। এবং এই ঘটনা ঘটতে ঘটতে একসময় আমরা এই পর্যায়ে এসেছিলাম যে টরি কিন্তু এখন বিয়ে করেছে, এবং বিয়ের আগেও তার একটা অ্যাফেয়ার ছিল, সেই সম্পর্কের মধ্যেও কিছু ঝামেলা হয়েছিল, কিন্তু বিয়ে যাকে করেছে তাকে বিয়ে করতে গিয়েও টরির অনেক রকম ঝামেলা পোহাতে হয়, যেখানে আমরা 12টার আগে শেষ করেছিলাম। এরপরে কি হয় টরি?
তো এই মেয়েটা আমার ওই জীবনটা যাওয়ার পরে লাইফটা খুব সুন্দর সেটেল করে নিলাম আল্লাহর উপর ভরসা করে। আমার কপালে যদি সুন্দর মেয়ে থাকে, ভবিষ্যৎ সুন্দর থাকে, তাহলে পাবো।
আচ্ছা,
তো স্কুলের একটা প্রোগ্রামে এই মেয়েটা ডান্স করতো, আমি তো সাউন্ড সিস্টেম মাস্টার অল ইন ওয়ান, তো ডান্সটা দেখে ওকে আমার খুব ভালো লাগলো। ওই দিন থেকে যেমন মনে ধরলো যে ওকে আমি কিছু একটা করবো, বিয়ে করবো, ওই রকম। তো ওদের গোষ্ঠীটা, নানার গোষ্ঠী, মামার গোষ্ঠীটা খুব প্রদর্শনী, মানে ওদের আঙ্গুল দিয়ে কথা বলার ওই এলাকা দিয়া এরকম ছিল না। তো আমার এই মেয়েটার পছন্দ লাগতো বললাম, ভিতরে রাখতাম কথাটা। তো হঠাৎ একদিন ওদের বাড়ির থেকে আমরা ঢাকাই যে কি গেলাম, বাসায় চলে গিয়ে বসার পরে ওরা বলতেছে যে আমার মেয়ের আংটি পরে গেছে পাশের গ্রাম থেকে, কিভাবে অনুষ্ঠানটা করছে, এগুলো লাইটিং, ডেকোরেটর, নানান কিছু। তো এই মুভমেন্ট ওকে আমি একটু ইশারা দিছিলাম, তো দেখি ইশারা আমার কাজ হয়েছে। তো বর বললাম যে ঠিক আছে, আমি আপনাদের পরে জানাইতেছি, মাপটা দেখে গেলাম, জায়গাটা দেখে গেলাম, পরে জানাই। ঠিক ওই দিন রাত্রে আমার দোকানের সামনে পুকুর পার ওর বোনের বাড়িতে ওর সাথে কথা বললাম। তো ও বলতেছে যে ওর সাথে আমার কোনো আগে প্রেম ছিল না কিছু না, তো ওটি প্রথম কথা। ও বলতেছে তুমি যদি আমার বিয়ে করতে চাও তাইলে আমার হাতে নিতে গই পারবা? আমি আল্লাহর কাছে তখন মনন করলাম বিয়ে করবো আমি, ও যদি রাজি থাকে পারবো না কে? আমার তখন ভয় বলতে কোনো ছিলই না আমার কাছে। ও বললাম যে ঠিক আছে, কবে? সম্পূর্ণ প্ল্যানিং করলাম একক ভাবে, কমান্ডো স্টাইল, নো কারো হেল্প নেই। করলাম কি যে বললাম যে অমুক দিন রাত্রে আসবো এখানে, তখন চারদিকে বন্যা, কোন দিকে গাছ দুই বা তিনটা। আমি করলাম কি পাশের গ্রামে চলে গেলাম, গিয়া পটলার ভাড়া করলাম, কারণ আমার সবার সাথে কম বেশি উঠা বসা, সাউন্ড সিস্টেম আশেপাশে যাই। তো বললাম যে মুরাপাড়া রূপগঞ্জ এটা, ওখানে একটা বোট ভাড়া করলাম যে তুই অমুক দিন রাত 9টার সময় বা 10টার সময় ওই গাড়ি ভিড়ায় রাখবি, কেউ বললে বুঝবি যে বাইরামগুলো লোক গেছে পূর্ণ লেগা, এই গাড়ি তুলে যাবো। এভাবে থাকবি, যখন সময় হইব সারা রাত্রির জন্য সকালে হবো তুই চলে যাবি, তোর দুইটা টিপ দিবি, এক হলো আমার ব্যারেজ থেকে উপশহরে যে রূপগঞ্জ এখানে যাবি, আবার এখানে আসবি আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার টাই, তুই কত চাস এই কথা। তো বললো যে ঠিক আছে, কাউরে জানাইলাম না, ও চলে আসলো। তো ওরাও বললাম তুমি বাড়ির থেকে বাইরে বা কিচ্ছু নিবা না, শুধু জামাটা জুতাটা রেখে আসবে। তো তাই করছে ও, পরে রাত্রির দিকে আসলো, আসার কারণে দেখতেছি কি ওই পুকুর ঘাটে বুঝে ওরা আড্ডা দিতেছে অর্পণের জামিরা, এখন না আসতে পারতেছি ঘাট দিয়ে, অন্য না যেতে পারতেছি। এক সময় ওরা শেষ হয়েছে, বাজারে আরেকটা ছেলে এটা নিয়ে ধরে ধরে মানে দুষ্টামি করে আর কি, রাত্রে দেখেন বাজারে থাকে কত ছেলেরা, এখন ওর জন্য বাড়িতে পারতেছে না। তো পরে করলাম কি ধমক দিলাম, এদিকে আবার ওর বাবা ওরে যে কোনো একটা কারণে ওরা দৌড়াইতেছে ওরে। তো আমি ওর বাবার ডাক দিলাম, এনে বললাম আপনার ছেলেরে রাত্রে এখন যেমনে পারেন বাড়িতে নিয়ে যাবেন, আমি এই ঘটনা ঘটাবো, যদি আমার না ঘটে আমি পারতাম এটা ভালো ছিল, আমার নাম তো টরি জানেন। তো পরে করলে কি পরে খুঁজে পায় না, আমি আবার ওরে পাইছি আরেক সাইডে, আমি কইছি যদি যাই করো সেই এলাকা ছাড়বি, ওদিকে যা, আমি আর এই সমস্যা।
আর ওই ছেলের বাবাকে আপনি বলে দিলেন?
আমি বলে দিছি, ওরে বলছি
সে যদি কাউরে বলে দেয়,
বলার সাহস নেই আমার কথা রসে তুই সময়।
আচ্ছা,
তোরে দিছি পরে ধমক, ও চলে গেল। তো আসলো, আসার পরে দেখলাম ওরে আরেক গার্ডে নিলাম, ওদিক দিয়ে গেল, গিয়া ওই বোর্ডে উঠাইয়া আমি আগে ওই জায়গায় কোন জায়গায় রাখবো আমার কুকুর বাড়িতে, কুয়াতো বাইরে ওই টিকিট করে এলাম। আর ওইখানে নিয়ে সাথে সাথে আবার আইসা পড়লাম বোর্ডে, কিন্তু এখানে আবার একটা সেট আপ সাজায় গেলাম যে আমার দুই বন্ধু ওরে হাজারীবাগকে নিয়ে গেছি, যে আমার দোকানে বসবি, লাইটের কোনো এফেক্ট ডাইরেক্টলি চালাবি না, কালারিং এফেক্ট রাখবি, ওই রোডের এই পাড়ার ওই পাড়ছ পুকুর কাটের যে দেখে এখানে তিনটা লোক আছে,
আচ্ছা
চারটা লোক আছে, কে আছে চিনার দরকার নেই, কিছুক্ষণ পর যখন আমি আসবো লাইটিং চালাবো তাহলে জানবো যে ওই লোকটি আছে। এইভাবে আমি সব সাজাই নিছি, দীর্ঘ প্রক্রিয়া তো অল্পের মধ্যে যে নিলাম, তো বাস ওরে নিয়ে আসে আবার জায়গায় বসে পড়লাম। তো এরা রাত্রে খাওয়া দাওয়া করে আবার আমার কাছে রাখলো, তুমি কিন্তু নিয়ে গেছি। তো রাত্রে সকালবেলা ঘুমিয়ে উঠছি, তো ও আবার একটা কাজ করছি কি আর মায়ের বইলা গেছে আমরা বোনের বাসায় থাকবো, এবারই তো থাকে সবসময় আড্ডাতে, আবার ওর বোনের বলছে আজকে আমি মার বাসায় থাকবো।
আচ্ছা, এই কারণে দুই বাসা থেকে
আবার ঘুম কাতুরে অনেকক্ষণ ঘুমায়। তো দুজনের আসে সকাল 10টা বাজে গেছে, তো আর মায় যেমন ওনার ভুইনে গেছে আর ডাক দানছে ওই বাড়িতে। তো ওর মায় কেছে কিরে আপিয়া মরে আমরা উঠাই দিনি। তো আপিয়া কেছে মরে আমরা তো আমি এসে ডাক দানিতাম ওইকু এই ওদের মধ্যে কথা ওইকু নাই 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 খবর নেই। এখন দোকানে বসে থেকে দেখতেছি ওদের বাড়িতে লোক জড়ো বড় খোঁজাখুঁজি উই গেল একদিন সারাদিন খুঁজে পেলো না দোকানে বসে আছি।
পুলিশে কমপ্লেন করে নাই
কোনো কিছু না খুঁজেই পাইতেছে না কারে কমপ্লেন করবো। আর ওই সময় তো পুলিশ পুলিশ 98 সালের ঘটনা তো এত
ছিল না।
আর আমার গ্রামের থেকে তখন পুলিশে কোনো লোক আনতে পারতো না কোনো লোক না পুলিশ যাইতেই পারবো সামাজিক যা কিছু করার মহল্লা দিক থেকে। তো ওরা দিয়ে কিছু করে না। তো পরের দিনের সকালবেলা চারিদিকে খোঁজ করতেছে
এই দুই রাত আপনারা কোথায় আছেন
আমি এখানে বসে ওরে আবার পাঠাই দিচ্ছি ইসাপুরের থেকে উপসর থেকে আমার আবার মামার এক শালা আছে মোহাম্মদপুরে গেছি টাউন হল যেটা ওইখানে পরে বলছি তুই খিল ক্ষেত্রে এখানে না রাখবি তুই আবার এখানে রাখ পরে আনলাম যা করার যোগাযোগ করবো আর আমি যা করার কাজ হয়ে গেছে কেউ আর জানতো আমি ঘুমে তুলছি। তো এখন দুই দিন হয়ে গেছে কোনো খোঁজ নেই আমি ওদের বাড়িতে আসা যাওয়া করতেছি আশেপাশে আড্ডা কেউ কাউরে কয় না কারণ লজ্জার
বিষয়
খোঁজ করে পাইতেছে না। আর এর ভিতরে ওর সাথে একটু দুষ্টামি করতো পাশের একটা ছেলে তো ওরে না খুব টর্চারিং করছে
মানে অনেকে ধারণা করছে সে ভাগায় নিয়ে গেছে
ওদের ফ্যামিলি গত ভাবি। তো এরপরে যখন তাই না তৃতীয় দিন আমি তখন বাইরে এসেছি গ্রামে বাইরে তখন চিন্তা করলাম বলা যায় আমার মনে টার্গেট হলে যদি আমরা ডাউট করে তো আমি বাইরে আড্ডা চাইছে যেমন ডেকোরেটর দোকানের মালিক গিলা কয়েকটা আছে আর বললাম যে আপনি বলবেন বেশ সেই কারণে আমি চাইছি এই টাইম টু এই টাইম আমার সাথে ছিলাম ওই দোকান থেকে নতুন বাজার বললাম আপনি বলবেন এই টাইম টু এই টাইম মানে টাইমিং দেয় ওদের মাঝে সেট আপ দিয়া আমি মোহাম্মদপুর ছিলাইছি মোহাম্মদপুর ছিলাইছে ওরে নিয়ে আসলাম সন্ধ্যা দিকে আসরের দিকে জাতীয় সংসদ ভবনে তখন কিন্তু খুব ভালো একদম উন্মুক্ত এই জাতীয় পতাকার নিচে ওরে নিয়ে বসলাম অপরাধের কথা প্রথমেই বললাম
সব বললেন
জি মহিলার সাথে আমার এই হয়েছে মহিলার সাথে তো এটা কাছে গেছে কি তো ওই দিনে আমি ওইখানে আমার গলায় চেন ছিল চেনটা পরাইছি পরাইছে তো বিয়ের জন্য আমি আমিনবাজার গেলাম কখনো বাচ্চা অল্প বয়সে তখন ছিল 11-12 বছর অল্প বয়সে তখন কাজী বিয়ে করে না রায়ের বাজার
খুবই স্বাভাবিক আপনার বয়স কত
তখন 22-23 মনে করে তো বিয়ে করে না 98 আমার জিত বয়সে 71 আমার জন্ম তো বিয়ে করাইবো না কাজী কি করতে এফিডেভিট করে দিব তো ঠিক আছে আপনি করেন টাকা পয়সা তো কোনো প্রবলেম নেই দিয়ে এলাম যে কালকে আসবেন আমি কাগজ রেডি করে
রাখবো
পরের দিন আবার গেলাম গিয়া ওইখানে বিয়ে পড়াইলাম পরে আইনগত কাগজপত্র যেগুলো দেখাইয়া বিয়ে করলাম
কিন্তু ভুল কাগজ দেখালেন
এবার কাজী কিভাবে না রাইট কাগজ রাইটি কিন্তু কাজী ওর বয়স কিভাবে নির্ধারণ করালো বা আমাকে কি করলো আমি জানি না তো বিয়ে পড়াইলো সব সুন্দরী বিয়ে হইলো বিয়ে রাইখা আর আমি রাইখা চলে এলাম ওইখানে ভাষায় যখন মানে এলাকায় ঢুকবো তখন এই কথা হয়ে গেছে যেটা তো উমুখে নিচ্ছে ওই
তখন জানাজানি হয়ে গেছে
মোটামুটি জানাজানি কিন্তু আমি জানতেছি জানার কথা না আমি তো এক তো যখন কাডে আসলাম ওরা চিন্তা করছে কেউ না আমার জন্য দুধ আমি আবার একদিন কোন একটা লোকের মাধ্যমে বিয়ের প্রস্তাব
পাঠাইছিলাম
আমার জীবনী তো ওই ছেলের আবার এই পিটাইছে কোন খোঁজ পায় না
আচ্ছা ওই খবর নিয়ে গেছিল
সুসীম করে ছেলে বাবুর্চি বর্তমানে এলাকার ওরা এই না নাকি টর্চারিং করছে তো ও বলছে আমার এই না ওরে দেহেন নিজে গায়া এই আমার সাথে একটু ডাউট তখন আমি গাড়ির তো যখন বুটেছেন না আমি তখন এমন একটা সিনিয়র লোক আইসা বলতেছে কিরে ও কামসাই রেসেস কি তখন আমি ভাবলাম কিছু একটা হয়েছে নাইলে উনি বলে কে আমি নিজে নিজে প্রিপারেশন বিয়ে তো করেই ফেলাইছি আর যা হয়ে উইব
বিয়ে করে ফেললেও কিন্তু এই ক্ষেত্রে আপনি অপরাধী রয়ে গেছেন কারণ প্রাপ্তবয়স্ক না মেয়েটা ওকে নিয়ে যে আপনি
তাকে বিয়ে দিতেছে বিয়ে পরে আংটি পরে রাখছে আমি প্রাপ্ত না হলেও আমি তো জানি আংটি পরে রাখছি ওর আংটি সহ পরে আংটি ফেরত দিয়ে দিচ্ছি আমি
আচ্ছা
হ্যাঁ নিয়ে নিয়ে গেছি আমি বিয়ের অনুষ্ঠান করতে গেছি ওদের ওই জন্য তো আমি নিয়ে গেছি পরে যখন ওই সিনিয়র লোকটা আমার ধরলো তখন আমি চিন্তা করলাম পাঁচ জনের একজন যা কই মুসলিম তো মানবো যা হয়েছে সত্যি কথা কইলি আর আমার কোয়ালিফিকেশন তো মানবো তো বললো পরে কিরে না না সত্যি কথা কমু এর নাম হচ্ছে রাজেশ যে না না তুমি যখন কইছো এই তো আমার গলার চেন সত্যি আমি এসেছি এই বিয়া করেছি এই রেডি তুই আমার আগে কইছি আমি এটা করতাম করে তখনই যাইছ না দোকানের সামনে ওরা সবাই বসে মামারা টামারা কিছু একটা করলে
ওই মেয়ের মামারা
আমি ম্যানেজ দিই পরে তো এক করছে কি আবার আরেকটা লোক একেলারে পাঠাইছে ডেকোরেটর মালিক, আরেকটা ছিল তো আরেকজন ডেকোরেটর হয়ে গেছে
আচ্ছা
অলরেডি, তো ওনারে পাঠাইছে আমার আব্বার সাথে খুব ঘনিষ্ঠ একেলা আইসা করতেছে কাকা এই কাকা আমার কিন্তু দোকানটা পার করে যাবেন এর সাথে আর চারটে আমি খালি ফলো আমি স্পিডে দৌড় দিব যে যত আমি খুব স্পিড যে ওরা আসবো তো আক্রমণ করার, তো এইভাবে আইসি পরে দিন না সারা দেশও না শুধু কি ওর গন্ডির ভিতরে আমার যে বটা সেই ক্ষেত্রে পার হয়ে গেছে পরে, তো আস্তে আস্তে আমি আর মেয়ে রানি না, তো আমার ফ্যামিলি গত
কোথায় থাকতেছে সেই সময়
হাজারিবাগে আমার এক ভাইয়ের শ্বশুর বাড়ি মামাতো ভাই অরুখানে, পরে করলাম কি আমার পারিবারিক জানার পরে তো মামারা ওরা আমার মামা হাজারিবাগের ট্রেনের মালিক স্টাবলিশ, তো ওই মামা শোনার পরে করলাম কি পাশায় নিয়ে
যেইভাবে
খবরটা হইতো, তো আমি যেমন খবরটা নিলাম পরে মামার বাসায় নিলাম, পরে মামারা সবাই দেখে দিকা কেউ কিছু আর বলেনি দুই মাস
বলেনি যে এত বাচ্চা একটা মেয়েকে
তুমি কেউ না ভাগি না দিয়ে আমার কি জীবনে নেগেটিভ জিনিস গুলো আছে আমি আস্তে আস্তে আবার এলাকায় দোকানে আসা শুরু করলাম ব্যবসা পুরো দম আবার শুরু, তখন
ব্যবসা করছেন
ইলেকট্রিক লাইটিং
ডেকোরেশন
ডেকোরেটর না ডেকোরেশন
কিন্তু ওভারঅল সব
সবই অল ইন অল, যখন যেটা পাইতেছি তো আসার পরে আমার শাশুড়ি আমার শ্বশুর ওই পুকুর ঘাটে রাত্রে ঢাকায় গেলাম, কি হলো যে আমাকে প্রথম মাইয়া আমাকে সকাল লাভ আত্মীয় স্বজন আমরা খরচ করে দিয়েছি, তা আমিও বললাম যে আমারও তো জীবনের সকাল লাভ দিয়েছে দিই, পরে আমি যে মানুষের সবকিছু সাজাই আমার নিজের বিয়ের তো আমার একটা মন চাই আমার আত্মীয় গোষ্ঠীর মধ্যে আমি সবার বড় এরকম ঠিক আছে দুইজনের কমার নিগ্ন হইলো, পর বাড়িতে গিয়ে আমি কথা ফলাইলাম যে বাপ মারে করলাম আমার কথার উপর কোনো কথা নেই মামুর ওকে ডেট ফিক্সি কি হলো অমুক দিন চলন নিয়ে আসবে আবার এই সামাজিক ভাবে ওইখানে উঠে নিয়ে আসলাম, কিন্তু পরে আমি জীবনে ওইখানে বলছিলাম যে আমি যাতে তোমার না ছাড়তে পারি এরকম একটা ফাইল করুন তুমি ছাড়ার তো প্রশ্নই নেই, ওর জন্য আমি যে কাজী বিয়ে করেছিলাম তখন আমার 5 লক্ষ টাকা আমি দান মর্জ করেছিলাম কিন্তু আমার ওষুধ দিন 1 টাকাও, কারণ ওর গোষ্ঠীর লোকেরা যখন শুনবো যে এ নিচ্ছে ওই সময় আমলে কল্পনা করবেন 20,000 টাকার উপরে বিবাহ হয় না 30,000 50,000 বড় লোকের মেয়ের 2 লাখ চাই না, যখন শুনছে তোর 5 লক্ষ টাকার কাবিন নামা সবাই দিলে ওকে আর ছেলে স্ট্যান্ডার্ড, তবে একটা লোকের শ্রদ্ধা করে আজকে যার জন্য ব্যাকগ্রাউন্ডের নাম ডো রাখি যে আমার ভাইরা বললাম না যে আমাকে মত দিছিল প্রথম এই লোকটাই প্রথমই ওঙ্কার দিয়ে বলছিল যা ভালো করছে ওই যে তোর মেয়ের নিচে বাচ্চা ফোর মতন ক্ষমতা রাখে যা তখন সব দিন গেছিল আজকে এই লোকটাই, এরপরে আমার সংসার চলতেছে এত সুন্দর আমি চলতেছি
কিন্তু পরে কি হয়েছিল সেটা আমরা শুনবো, ভালোবাসা ভালোবেসে বিয়ে, যদিও মেয়েটা অপ্রাপ্ত বয়স্ক ছিল আমি এই কথাটা বারবার বলছি আমি টোরির মাধ্যমেও কথাটা বারবার বলিয়েছি, অপ্রাপ্ত বয়স্ক যে কাউকে যে কোনো কিছুর ব্যাপারে যদি আপনি ভুলিয়ে ফেলেন বা তাকে যদি আয়ত্ত করে ফেলেন সেটা কিন্তু সবসময় ঠিক ভালোবাসা হয় না, একটা ছোট বাচ্চা অনেক কিছুকেই ভালোবেসে এগিয়ে আসতে পারে কিন্তু সেটাকে আমরা ব্যবহার করব না, আমরা ওয়েট করব যে তারা প্রাপ্ত বয়স্ক হয় কিনা, প্রাপ্ত বয়স্ক যদি না হয় আপনি চিন্তা করুন এটা ভালো দিক খারাপ দিক আপনি নিজেই বুঝতে পারবেন, তো এখানে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আমরা জানবো যে এই যে সুন্দর সম্পর্কটা হলো একটা বিয়ের ব্যাপার পর্যন্ত আগালো ঘর থেকে পালিয়ে গেল একটা মেয়ে যার কথায় তারপরে কিন্তু কেন আসে, আর হ্যাঁ আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিবতে তাহলে আমাদেরকে ফোন করুন, ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892, ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন, আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন, শুনতে থাকুন এবিসি রেডিও অ্যাসামের 9.2 চলছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রসুল।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatya Bolibo Recharge Yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shatya Bolibo Recharge Yourself.
আমরা ফিরে আসলাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের আরেকটি ভাগে। আর এইখানে আমি আর বেশি কথা বাড়াবো না, আমি আর বেশি কথা আগাবো না। আমরা এখন পর্যন্ত টরির কাছ থেকে অনেক কিছু শুনেছি, সে কিভাবে একটা মেয়েকে ইমপ্রেস করে, কিভাবে একটা মেয়েকে ভালোবেসে, বা মেয়েটাও তাকে ঠিক সেভাবেই ভালোবেসেছিল বলেই হয়তো ঘর থেকে বের হয়ে এসেছিল। কিন্তু যখন তারা সংসার করা শুরু করলো, টরি বললো সে খুব ভালো ছিল, কিন্তু তারপর একটা কিন্তুতে এসে আমরা থেমে গিয়েছিল। কিন্তু কি টরি?
কিন্তু জগৎ দৃশ্যের পরিহাস কপলে, পাপ যাকে বলে না, পাপ চাপা থাকে না, আর দুনিয়াতে পাপ করলে পাপের শাস্তি পাইতেই হয়। তখনই আমার উপলব্ধি ডিভোর্সটাই আমাকে জানায় দিল।
ডিভোর্স হয়ে গেল আপনাদের?
জি, ওনার সে ডিভোর্স করে দিল। হ্যাঁ, কোনো নাই।
কি জন্য?
এই জন্যই হঠাৎ আমাদের মধ্যে খুব ভালো, আমি কারণ আমরা বিয়ে করার পরে এই সমাজ যারা আছে, ব্যারাজের ইতিহাস, আজকে ঘটনাটা যারা দেখতেছে সবাই জানতেছে, আমি আমার স্ত্রীকে এমন গল্প বলছি, ওই সময় যদি বলতো আকাশের চাঁদ চাই, আমি চাঁদ কিনে দিছি। যদি রাত 12টার সময় বলছি আমার স্ত্রী যে আমি হালিম খাবো, জোগাড় না, ব্যারেক টু বাড্ডা, সিএনজি অটো ভাড়া করে সিএনজি নিয়ে গেছি, বাড্ডা রোডের থেকে হালিম কিনছি, আবার এনে রাত্রি ওরে খাওয়াইছি। আমি সেটা এই মেয়েকে যদি বলছি ভালোবাসার টানে যে চলো যেখানে পাখির মতন উড়াল পড়ছি, ও আদম হওয়ার মতন আমরা একই দিশা নাই, সারা রাত্র পার করছি, যে কোনো জায়গায় গেছি, ও ভয় সরম করছে, এত সুন্দরী আমার সাথে, আপনি কোনোদিনই কল্পনা করতে পারবেন না যে আমার পাশে থাকলে। কিন্তু ও আমাকে এত উৎসাহ দিত কে তুমি আমার স্বামী না। এই বাজারটা চলাচল করতো, আমার মামা বসে থাকতো, আর চাচা বসে থাকতো, কাকি বসে থাকতো, কিন্তু আমার লজ্জা লাগতো। ও বলতো কে তুমি আমার স্বামী, হাত চেপাতা নিয়ে ধরে পড়তো। সবচেয়ে অবাস্তবের কথা আপনি শুনলে হয়তো, সুবাস্ত নজর বলি, ওইখানে দেখবেন মেকআপ এরই আছে, ওর মাঝে মাঝে আমি ওই ড্রেস আপের জন্য পার্লারিং এর জন্য এখানে নিয়ে আসতাম, বিউটি পার্লারে। ওই মেয়েরা কিন্তু ওদের মধ্যে এরকম একটা তৈরি করলো এক সময়, ওদের মাধ্যমে ডাকা যে আপনি একটা হেনাই, আমি নামে আসবো না, তোমার হেনাই ছিল দরকার আছে, আইসি পরে কয়ে দেয়নি যে আমার আসবে। ওরা যে ওইখানে আমাকে যেভাবে পরিচয় করলো, নো কোনো আমার সাথে বেইমানি বলতে আমি পাইনি, ওর সাথে আজও না, ও বেইমানি করলো।
মানে আপনি এই কথাগুলোর মাধ্যমে যা বলতে চাচ্ছেন যে সে তো সবার সামনে আপনাকে উপস্থাপন করছে
সবকিছু,
তাহলে আপনার,
আমি ওর বিরোধী কি করে বলবো যে আমাকে ডিভোর্স দিচ্ছে? ডিভোর্স কিন্তু
কিভাবে হলো,
আমি কিভাবে ভাবি? এই জন্যই ডিভোর্স দেওয়ার পরে আমি যেমন আকাশ থেকে,
কবে ডিভোর্স দিল হুট করে?
এই তো বছর চারেক আগে।
আপনাদের বিয়ের কত বছর পর?
আমার দুই ছেলে হয়ে গেছে বড়। হ্যাঁ, আমাদের সংসার 70 বছর জীবনের পর, আজকে তো মনে বিশে পাড়া দিছি, 1918-20 পড়তেছে না, তো মনে করেন যে 17 পাড়ার মধ্যে আমার হয়েছে এরকম ঘটনা। কিন্তু হঠাৎ মানে ছেলেগুলো
বুঝতে পারছি না, আমার শ্রোতারাও বুঝতে পারতেছে না, কারণটা বলেন আমাদের।
বুঝছি, এই যে কারণটা, যেমন কি ডিভোর্সটা দিছে না, তো দেওয়ার পরে আমি কাজ কিনে নিয়ে গেলাম, কেন ডিভোর্স? আমার এই গ্রামের সামাজিক অবস্থা এত কঠিন, এত শক্তিশালী, কোডে কেন গেল ডিভোর্স দিতে? কারণ কি? কারণ যেই উত্তরের শাসন বার্তা করে রহমতুল্লাহ কেম স্যার, এর বাড়ি থেকে মাত্র 10 গজের ব্যবধান ওর বাড়ি।
আচ্ছা,
আমার বাড়ি ঢুলো এর বাড়ি থেকে 20 গজের ব্যবধান, এর বাড়ি থেকে আমার 10 গজের মধ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমাকে দুজনের বেড়ে উঠা।
আচ্ছা,
এই গ্রামের শাসন বারের দায়িত্বে আমার বন্ধু, সবকিছুর ফলে আমাকে ডিভোর্স করলো গিয়ে কোর্ট থেকে।
কেন?
কেন এই কথাটার জন্যই, পিছনে ব্যাকগ্রাউন্ড আমি সবাই যখন ডিভোর্সটা দিছে, তখন ওই যে আমার কপালে আসলো যে কি গোপন আর থাকা যাবে না,
অতীত সামনে চলে এসে ডিভোর্স হলো।
কাউকে আর কিছু বলি নাই, কারণ আল্লাহ যদি চায় আমার ভিতর আল্লাহ বলে।
কাউকে আপনি কিছু বলবেন কিভাবে, অপরাধ তো আপনার।
এই জন্যই যে ওরে ফিরাই দি, কিন্তু ফিরাই দিতে গেলে কেন দিব? এই যে আপনি জানতে চাইতেছেন কেন, তো কেন কথাটা বলতে গিয়ে তো বললাম কি যে গেলাম কার কাছে যাবো, ডিভোর্স হয়েছে, সন্দেহ কি? ওই পিছনের ছোট থাকতে ওই আমার গ্রামে একটা ছেলে ছিল, হ্যাঁ, যে স্কেম ব্যান্ডারি করতো, হালকা পাতলা
কি করতো ভাইয়া বুঝি নাই,
জমিনের ব্যান্ডারি করে না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব। ও আচ্ছা, দলিল
দলিল লিখতাম, লিখতো ছেলেটা, ওই বাবুল সাহেব করে নাম, আজকে কয়েকশো হাজার কোটি টাকার মালিক।
আচ্ছা,
আমার বাসার পাশে, তো এমনি কিচকারি মারছে, ও যে প্রেম করবো বা অর্থে আমি কাইরা নিছি বা একদম ভাবতে পারিনি। তো এই সময় করতে করতে ও যখন আজকে এত এস্টাবলিশ হয়ে গেছে, ওদের মধ্যে একটা সম্পর্ক,
কাদের মধ্যে? আপনার,
আমার ওয়াইফের সাথে, ওই বাবুলের সাথে একটা, কিন্তু আমি অগোচরে আমি জানতে পারতেছি না, গোপনে চলতেছে।
আচ্ছা,
কিন্তু যখনই আমি জানছি দিবসটা হওয়ার পরে তখন আমার সময় দেরি হয়ে গেছে। যে এই এফেক্ট,
এই কারণেই ব্যাপারটা হুট করে ঘটছে।
হ্যাঁ, হুট করে ও করছে কি, টাকা দিয়া ওর ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি, আমার বড় শালা,
হ্যাঁ
বড় সুমন দি যেটা বলে,
সবার উপরে উঠে দিছে। সোজা কথা
শুনেন, সবার বড়টা তো এতো আমার শ্বশুর বাড়িটা নেশা করেন, আখড়া বলতে পারি। কিরকম, আমার শ্বশুর বেড়াইদের যদি পাঁচজন সিনিয়র নেশা করে থাকে, এর মধ্যে একজন প্রকৃতিগত ভাবে, এরপরে হ্যার বড় ছেলে এই নেশার কারণে ফাসিলিটকে আত্মহত্যা করছে।
আচ্ছা,
এরপরের ছেলে কামাল নেশা হেরঞ্চি বলে গ্রামকে বাইরে বাইর করে দিচ্ছে। বর্তমানে পুরান এই ঢাকামের এয়ারপোর্টে অন্য একটা নামে টোকাইগোর সাথে চলতেছে। তৃতীয় এরপরের ছেলে শকত আমিন বেড়াইদের নাম করা আইপিএল হেরঞ্চি ব্যবসায়ী হিসেবে এখনো। এরপরের ছেলে সালাম আজিদ সেলিম, ও নেশা কর। এরপরে টালি, এই যে মানে পুরাটাই ফ্যামিলি নেশা কর,
পুরা পরিবারের নেশা।
আমার শাশুড়ি সুস্থ, এখন টাকাটাই তোদের
সবচেয়ে আসল
আসল। এটা কারে বইলে কর্ম, কিন্তু ওই লোকের কয়েকশো হাজার কোটি টাকার মালিক হয়ে থাকলো ও আমার ওয়াইফের কাছে। এখন মনে হয় তোর দেখতে জাগা লাগছে, দেখি তোর নতুন মানুষ এটা বিয়ে করছে, আমি ওরা যাই দিই। ওই প্রতিশোধের স্ত্রী হয় চলে চলে সবকিছু করছে। করার পর আমি ভাবতে পারলাম যে না, আপনারে সমাজে কার কাছে যাবো, বন্ধুর কাছে? লজ্জা, হাত পা ধরবো। তোদেরকে অনেকবার বুঝাইলাম যে আমি যদি অন্যায় করে থাকি, আমার মহল্লার মেম্বার আছে, প্রতিনিধি আছে, ওর মহল্লার প্রতিনিধি আছে, সমাজে চেয়ারম্যান আছে, একটা দুইটা সন্তান রেখে ডিভোর্সটা যে নেওয়ার কারণে এটা তো খেলা না, পুতুল না, চক্র ভাঙ্গা দিলাম। কিন্তু হয়েছে তো ঘটনাটা, কাউরে পারেনি শেষমেশ কেউ। ওই যে জন হলে বাবুলের সাথে ঘটনাটা, বাবুলের নাম শুনলেই
সবাই
সবাই গাও ছাড়া বুঝা, ওর মহল্লাকে যুক্ত, মহল্লার যে পাঁচজন রাজাসন ভাই ভাই, এই ঘটনা খারাপ।
আপনার তো তখন দুইটা সন্তান আছে?
হ্যাঁ, দুইটা সন্তান আছে,
একদম ওই ঘটনার মতো।
এটা পরীক্ষা দিব আমার ছেলে,
একদম ওই ঘটনার মতো। ওই ওনারও দুইটা সন্তান ছিল?
জি জি, সব বলতেছি সেম, কোনো কিছু নেই, হঠাৎ কাকতালের মতন। তো কেউ অ্যাসেস করতেছে না, পরে আর মহল্লায় ঢুকলাম, মাত ধরবো সবার সাথে আমার ক্লোজি। বললাম রাজেশন ভাই, এই ঘটনা কয়টা আমার দ্বারা সম্ভব না, কারণ ওনার যে ছেলেরে বড় ছেলে, আমি নেশা করে দিয়ে ওর নামে আমি একটা বাড্ডা ছেলে জিডিও করছি, আমার সাথেই করছে বলে আমি করে রাখছি। ওনার ছেলেরে ফটিক্স একটা চাকরি দিয়ে রাখছি, আরেক ছেলেরে বালুর প্রজেক্ট দিয়ে রাখছি। তো উনি কি করবে? আচ্ছা, গেল এটা, আসলাম আমার বাইরের কাছে, ওনার ছেলেদেরকে উনি এমন জায়গায় জায়গায় সেট করছে নাই নিরাপত্তা। আবার গেলাম কই আরেক মাতবর পঞ্চায়েত আতাবুর হাজি সাহেব, টাকা এই আতর ভাই, এই ঘটনা হ্যাঁ পার্টনার, কিন্তু ওই লোকটা কারণ এমপির ডান হাত ওই, কেউ আর আসে না যখন। তো লাস্টে ওনার বড় ভাই বাবুলের বড় ভাই বকুল মিয়া করে তুললাম যে ভাই ঘটনাটা এই রেকর্ডিংটা শুনেন, কারণ বাবুলের নাম আমার মুখটা আমি বলি নাই।
আচ্ছা,
বলি নাই কেন, ও একটা সিনিয়র পার্সন, ওর অস্তিত্বটা আছে, আমি না থাকতে পারি। কিন্তু এই মেয়ের মুখে ওই যে কথা বলছে ফোনে আপনার সাথে, মনে করেন ওর নাম ধরে উল্লেখ করে আমি এটা রেকর্ডিংটা জব্দ করে ফেলাইছি।
আচ্ছা,
ওর মুখে আর বাইরে শোনাইছি যে আপনার ভাইয়ের নামটা আমি নেই নেই বলিছি। তো উনি শুনে ওর বাড়িতে গেছে, কি বলছে না বলছে জানি না, যে হেই কেউ আগে না কত গুছাই লাগছে। তো এরপরে করলাম কি, আমার হইয়া যে ওর সাথে আমি একটু লিঙ্ক লাগাই, কিভাবে করা যায়, যেমন আপনারই পাঠালাম শহীদুল করে একটা পোলা, বাজারে ঘুরতো চা টাকা আর পাঠালাম যে আমার নাম্বারটা দিয়ে একটু যোগাযোগ করা যায়। ভাই বিশ্বাস করুন, কাটতে এক সপ্তাহ পরে উনি আর বিয়ে করে ফেলেছে। যারা আপনার ঘরের জুতা রাখার জন্য রাখবেন না, যে ছেলেটারে আর বিয়ে করে ফেলেছে, কাগজ প্রচার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে,
মানে কি আপনার মানে এভাবে কিভাবে?
আশ্চর্য হইতেছে না, আপনি শুনতে থাকেন, বিয়ে করে ফেলাইলো সারা এলাকায় সব বুক, কি ব্যাপার? ছেলের বাড়িতে গেলাম, শহীদুল বিয়ে করছে, আর বাড়িতে গেলাম আর বাপ
মানে আমি বুঝতাম না, ওই বাবুলের সাথে বিয়ে করলো তো একটা বুঝতাম।
এই যে কথাটা দেন, না না উনি তো টেকায় এরাইয়া, আমি বলতেছি
বাবুলের উদ্দেশ্য কি ছিল, খালি আপনার কাছে সরানো
সরানো। কিভাবে লিঙ্ক করতেছে, আরেক আপনার চোখে ধোকা দেওয়ার জন্য ওই শহীদুল বিয়ে করে ফেলাইলো। কি তিন লক্ষ টাকা কাবিন, যে দুশো টাকা খরচ করার কারণে অনু বিয়ে করতে ছাড়তে গেলে তিন লক্ষ
মানে
ছেলের চেহারা দিয়ে তো লোভে পড়ে গেছে। আর বাড়িতে গেলাম বাপ মায়ের কাছে, আর বাপ মায় অমানুষ, যদি বলি আমি অমানুষ, আর বাপ মায় মানুষ, আর মা আজও আমার মাথায় হাত দিয়ে আদর করছে, বাবা তো শুকইব, আমার পোলা খারাপ, আজও
আমার মেয়ে খারাপ
না, ওর ছেলে খারাপ,
ওই শহীদুলের শহীদুলের মা
জি, বাড়িতে এখনো টাকা দেন ওর মা এখনো, আর তার জন্য আমি দোয়া করি এটা রেখো বলে মা সংসার ভালো করতে যাও। এরপরে করলাম কি, কিছুদিন পরে শিফন করে আরেকটা পোলা, যেহেতু আমি হাঁটতে পাঁচতে ঘুরিয়া আমার দোকানে ফুট ফরমাস করেছি, আমার বাসায় চব্বিশ ঘন্টা আসা যাওয়ার জন্য দিচ্ছি, এই ফুটবল আসলে বলে কি যে আমার মেয়ের আমার ওয়াইফের যদি জুতাটা ছিঁড়ে যেত আইসি বল জুতাটা একটু সিলাইলে দূরে গিয়ে সিলাইলে পড়ছে ওই ছেলে মনে করেন ওর নাম ওরে শিপন লুলা করে ডাকত সমাজে চলতে পারত না তা নেই ওরে কাজকাম শিখাইছি এই করছি কদিন পরে শুনি ওর সাথে আছে আর
শহীদুল্লাহর সাথে প্রেমের চলতে চলতে
চলতে চলতে
আপনার ওই এক্স ওয়াইফের তখন বয়সটা কত হবে
এই যে 17-18 হয়েছে মানে আমার ছেলে
তো বিয়ে করছেন 11 বছর বয়সে
11 12 তো ধরুন বিয়ে করছি
12 তে বিয়ে করছেন তখন তার বয়স ছিল 11 আর তারপরে আরো 17 বছর আপনি কি একটা জিনিস বুঝতে পারতেছেন একদম শুরুর বাল্য বিবাহটা যে এটার জন্য সবচেয়ে বেশি দায়ী
সেটা তো ছিল কিন্তু এরপরে তো আমি কোন এফেক্ট ওর সুখে ও তো আমার কাছে করেনি আমি তো আমি বিচার দিতেছি না আমি বিচার দিতেছি না কিন্তু ও করলে কি ওর যাচ্ছে শিপন ও ওর সাথে আসার আরে বাবা এই কি পরে বিয়ে করছে তো তার ছেলের বাড়ির জায়গা দেন ছেড়ে দিলে আর এরিয়াতে নেই শুধু কাগজতে মানে কেউ গিয়ে যদি আমার শাশুড়ির বলে আমি যারা পাঠাই গার্ডেন্সের জন্য একটু অ্যাডভাইস করলে আপনার কেমন এলবো আমার মায়ের না বিয়ে হয়ে গেছে আরেক জায়গা ওরা ডিভোর্স দিয়ে পানি দেয় অন্য লোক বোবা কারণ ডিভোর্স দিয়ে কি আবার আপনি বিজেপি দেবেন সেই লাইছে পড়লো না পাতা মানে এই ছেলে এই যে শহীদুলের মা ওরা সবাই জানতেছে তরকারির পাতি দিয়ে বহাই দিচ্ছে রাস্তার মধ্যে তরকারি বেছে কিছু হয়তো টাকা দিয়েছিল লোকে এই এন্ড শিপন এই ওর গাইডেন্স ওই
এখন শিপনের সাথে সে থাকে
না না শিপনের সাথে
অ্যাফেয়ার
থেকে উত্তরা কি হয়েছে উত্তরা চাকরি লিখছে দেখেন কোন জায়গার খেল খেলতেছে বাবুল উত্তরা চাকরি যেই মেয়ে নিজের নাম লিখতে কলম ভেঙে ফেলায় ওর আত্মীয় স্বজন এই ব্যারেজ ছাড়া আমার চিত্র তার কেউ জানে না একটা নাই সে উত্তরা চাকরি করে কমার্শিয়াল ভাবে স্ট্যান্ডার্ড ভাবে থাকতেছে চলতেছে কে বাইনে না শিপন লেগে যায় ওই যে শিপন তো এইটা নিয়ে শিপনের বাড়িতে গেলাম আর বাড়িতে অনেক জোগ্রাফি মায়ের জানাইছি শিপনটা খালি এইটাকে বলছি না আর মার কাছে এইভাবেই গেছি আমি আর মায়ের এখনো শ্রদ্ধা করে বলি যেদিন গেছি প্রথম গিয়ে বললাম চাষি আপনার তো তাই এই শিপনের এই ঘটনা যাতে আর সরাই দেবে প্রথম একটু পর পরে তো চাষি বলতেছে আচ্ছা এই কথা আবার ছেড়ে কাছে জানাই দিচ্ছে আচ্ছা আমার বাবার পারিবারিক সামাজিক ভাবে আমার একটা প্রতিহত করলো আবার গেলাম শিপন আমার কাছে আবার শিপনটা টাকা আনাইছি এই যে ওর মায়ের শুয়ে রয়েছে এই যে ওই এই যে আমি বই এই যে ওর বাবাই বো আরো ঘরে আছে তখন বললাম আর মা খুব সুন্দরী নির্লজ্জের মতো কথা একটা বলছি ওর মায়ের যে চাষি আপনার তো একটা মেয়ে আপনার কিন্তু কোন দিকে রূপ কম আছে আর উদ্যোগ তো আমার মেয়ে ওর তো আমি ছোট ভাই হিসেবে আমার বউর কাছে দিচ্ছি ও কি করিয়া এই লোকটা আমি যেমন তো মার মতন দেখি আমি তো অন্য কোনো কিছুতে দেখি না ও কি করে আমার বউ রে এটা করলো নির্লজ্জ লাগে না আমি যদি নামের ব্যাপারে কিছু বলি তো কয় না এইপরে ওরা বুঝাই দিচ্ছে আর না কিছুদিন পরে তো গ্যাপ রেহা আবার ওই যে যেন আমার কারণ ওরা বাধা দিব করে আমার শ্বশুর বাড়ি তো কিনে এসেছে আর ওর ডাইন বাম যারা করবো ওই মহল্লার ভিতরে ঢুকলে আমার প্রতি আছে আছে সেই পর্যন্ত পাঁচবার অ্যাটাক হয়েছি কিন্তু ওরা যে ঘুরতেছে আইতেছে দেখতেছে কোন এফেক্ট নেই কারণ ওই যে ছেড়ে দিকে বাবুল ব্লক করে রাখছে ওই বুঝাইতেছে কিছু না কারণ ওর মনে করেন 20-30টা গাড়ি
বাবুলের লাভটা কি
এই যে লাভটাই মনে করেন 20-30টা গাড়ি আছে গাড়ি থাকার কারণে ওই যে কোনো রোড আছে একটা গাড়ি এলো ও উঠাই লই যায় ওরা দেখছে টিকট দেখার নাই বাড়িতে তো না আসে গার্জেনটা বলি বাড়িতে গার্জেনরা তো না আসে আইতেছে আজকে ওর ড্রেসে যেটা জামাটা পরে ওর রুজিটা কি অর্থ আমি আজকে বর্তমানে মনে করেন যে শহীদ তো ওর রুজি তো কি ও আছে সারা দেশ জানে কিন্তু ওই যদি 20,000 টাকা জামা কিনতে পারে প্রশ্ন আসার কথা না
প্রশ্ন তো আসবেই হাজার হাজার প্রশ্ন আসবে আমি বুঝতে পারছি আপনি কোন দিকে আগাচ্ছেন আস্তে আস্তে কোন দিকে ঘটনাটা যাচ্ছে বাট আমি আমার শ্রোতা বন্ধুদেরকে এখনই বলতে চাচ্ছি না আসলে তারা আস্তে আস্তে জানবে আমরা কিছুক্ষণ পরেই যাহা বলিব সত্য বলিব একদম শেষ ভাগে যে পৌঁছাবো এই বিরতিটার পরে বিরতির আগে আমি আপনাদের সবাইকে বলে যাই কিছুক্ষণ আগে আমরা বলছিলাম আমি এবং তরিও আমার সাথে একমত হয়েছে যে একদম শুরুটা ঘটে ওই বাল্য বিবাহতে যখন আপনি বাল্য বিবাহ করেন যখন আপনি 11-12 বছরের একটা মেয়েকে বিয়ে করেন বা আপন করেন তখন কিন্তু একটা ঘটনা ঘটে সেই মেয়েটার শারীরিক চাহিদাটা তার মানসিক চাহিদা মেয়েটার আগেই মিটে যায় শারীরিক চাহিদাটা যখন মানসিক চাহিদার আগে মিটে যায় তখন কিন্তু তার শারীরিক চাহিদাটা ধাবিত হয় অন্যদিকে তার জীবনটা চলে অন্যদিকে তার জীবনের গতি চলে অন্যদিকে এবং সেটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই সত্য সবার ক্ষেত্রেই সত্য কিন্তু এই ঘটনা যে কোথায় গেছে এটা আমরা এখনো জানি না এই ঘটনার মূল কারণ কোথায় আমরা এখনো জানি না এখানে আমরা দেখতে পাচ্ছি বাবুল নামে একজন হাতে সুতা নিয়ে খেলা করে যাচ্ছে এখানে বোঝাই যাচ্ছে যে শিপন ছেলেটার আসলে এখানে কোনো খেলা নাই তাকে খেলানো হচ্ছে, টাকার বিনিময়ে কোন একটা কিছু দিয়ে খেলানো হচ্ছে, এবং সেই মেয়েটা অর্থাৎ আপনার এক্স ওয়াইফের নামটা যেন কি ছিল?
মরিয়ম।
মরিয়ম, মরিয়মের বাবা মা ভাই বোন সব কিন্তু এখানে টাকা খায়, চুপ, তাই না? এই অবস্থায় আমরা ছাড়লাম, শেষ ভাগে আমরা কিছুক্ষণের মধ্যেই আসবো। শুনতে থাকেন এবিসি রেডিও এফএম 89.2। আর হ্যাঁ, আপনি যদি আসতে চান যাহা বলিব সত্য বলিব তে, তাহলে আমাদেরকে ফোন করুন। ফোন করার নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওখানে ফোন করে 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনার কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বর এবং নাম অবশ্যই স্পষ্ট করে বলবেন। চলছে রয়্যাল ফ্যাগ এট ব্রিক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রাসুল।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself.
ভাবছিলাম কেউ একজন অপরাধী, বারবার দেখছি এক একটা অপরাধের সাথে হাজার হাজার অপরাধী সম্পৃক্ত। কিভাবে একটা মানুষকে অপরাধী, মানে সাধারণ মানুষ থেকে অপরাধীকে মানে তৈরি করে ফেলা যায়, সেটার একটা প্রসেসও বোধহয় আমরা আজকে জানলাম। কিন্তু মাঝখান থেকে কিছু ঘটনা আমাদের বাদ রয়ে গেছে, বলতে বলতে আমাদের এখনো বলা হয়নি যে এই অস্ত্র শস্ত্র ককটেল বানানো এই জিনিসগুলো তৈরি কোথা থেকে শিখলো, এবং সবচেয়ে বড় কথা এই মুহূর্তে এখন বাবুল, শিপন, মরিয়ম এবং তরি এই চারজন মিলে কি চিন্তা ভাবনা চলছে, কি হচ্ছে?
তো এই অস্ত্রের ব্যাপারটা যেটা, আমি ছোটবেলায় জন্য যে দোকান ব্যবসা করি, আমার এলাকায় সমাজ কল্যাণ সুত্তারা সমাজ কল্যাণ বলে একটা সংঘ আছে,
সমাজ কল্যাণ, সমাজের কল্যাণের জন্য।
আমার সিনিয়র যারা বড়,
আচ্ছা আচ্ছা,
তো ওরা দেখতাম এলাকায় লাঠি এমপি সাহেবের পরিচালনায় চলছে, ওরা যেই গ্রামে যেত, যে মহল্লায় যেত, ওদের দেখলে অনেক ভয় পাইত। কারণ কি ভয়টা আমি খালি এফেক্ট করতাম, এত ডরাই কি, ওই যে ওদের কাছে অস্ত্র থাকতো।
আচ্ছা,
ওই অস্ত্রের নাম শুনলে ওই জেনারেশনে মনে করেন চেয়ারম্যান ও পর্যন্ত পলাই দিত গা অন্য অন্য গ্রামে, যে অস্ত্র অস্ত্র আছে, একটা চিরিচ আছে, একটা দা আছে, একটা বটি আছে। এটা তখন দেখলাম এরা এরকম করে, আমি চিন্তা করলাম আমিও তো এগুলো করি, আমার কোন দিকে আমিও দেখাই। তো গোপনে একমিদ্যে থেকে কিছু লোক আমার কাছে অস্ত্র রাখ নিরাপত্তার জন্য, যখন যে পিস্তল রাখলে আমি করতাম কি, ওই আমি ঢাকা শহরে এই ডেকোরেশন ব্যবসায় এই জগতে যারা থাকে অপরাধ জগতের লিঙ্ক এইখানে থেকে শুরু পাওয়া যায়,
যে
কোনো যোগাযোগে নিশা পানিতে সবকিছুর এই ডেকোরেটর লিঙ্ক থাকে মিডিয়ার মাধ্যমে, ভালো এবং মন্দের তো নড়িয়ে পাওয়া যায়। তো ওদের মাধ্যমে শিখেছে শিখেছে ওই পিস্তল থেকে গেলে বিসিয়া নিত, এরপরটা আসে না, সব খবরই জানতাম, কারণ প্রতি এলাকার হাটমোর লোকের সাথে ওঠা বলতে দিত। এক জায়গায় গেছি, গিয়ে দেখি এক গ্রুপ বানাইছে, কিরে দোষ গ্রুপটা কি, উত্তর শাহজাহানপুর, এই যে আপনাদের এখানে উত্তর শাহজাহানপুর ফ্রেন্ডের সাথে আসলাম, আসার পরে ওই আরেক ফ্রেন্ডের আমার পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে ওরা গুলো দোষ এক জায়গায় যায় সিক্রেট ব্যাপার আছে,
মালিবাগের পরে যে শাহজাহানপুর ওই এলাকার কথা বলতেছেন,
ওদেরই একজন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এখনো আছে, তো পরে বলি নেই ওর মাধ্যমে যেন আরেক বন্ধু হয়ে গেছে। তো ওই যেমন বলে দোষ ডাইল খেতে যেমন ওই ওই কমলাপুর, আচ্ছা ঠিক আছে যাম। তো কমলাপুরের নামায় এই যে কি জানি কোয়ার্টারে এখন ভুলে যেতেছি, নামার ক্ষেত্রে শাহজাহানপুরের পরে ওই মাঠে মুগদার দিকে ওই নামার দিকে একটা কার্টন করতেছে, না হলো সত এখানে রেডি,
না হলো
সত হয়ে গেছে রেডি। তখন বললাম
যাবে নাকি,
আমার শিখাইছি আমি বানামু না, আমার শিখাবে।
এরা বানাচ্ছিল কেন, যুদ্ধে যাওয়ার জন্য নাকি?
রাজনৈতিক 90-এর যে ঘটনাটা, এটা 90 সনের ঘটনা, কিভাবে যতটুকু দিচ্ছে 2-4-50টা বানান ব্যাপার না, বাড়িতে আমি গোপনে রাখতাম
রাইখা বানানো শিখা দিল
সম্পূর্ণ শিখা। তখন আমার এলাকায় এই যে সুক্তারা ভাই যেটা বলি, এরা সত্য সমাজ কল্যাণে ওই যে ভয় দায়িত্ব না, তো এরা যখন ডাকতো আইনা ওই যে মেয়ে লেবারে আমি অ্যাসেস্ট করছি, এরা জানছে ডিসিপ্লিন কি। পরে আমি বললাম যে এই ঘটনা পরে নিল, তখন ওরা আমার একটা স্ট্যান্ডার্ডের মধ্যে রাখলে, আমিও সমাজে কাকামে পরিচিত, তখন এই যে আমার দিবসটা হওয়ার পরে তোদের কি এই দেশে এরকম উৎপাত শুরু হইলো একো মাধ্যমে। আমার গ্রামটা সাত মহল্লা একটা গ্রাম, তিন মহল্লা তিন
তারা সমাজ কল্যাণের মাধ্যমে,
জি জি জি, সুস্থের সমাজ কল্যাণের মাধ্যমে জিনিস তৈল একটা অঘটন ঘটালেন, ব্যারিকেড দুইটা টুকরা করে দিল, যেটা আজও কাল্পনিক ভাবে দুইটা টুকরা আছে রেখাটা আমরা জানি
আপনাদের গ্রামটা,
হ্যাঁ গ্রামটা তিন মহল্লা, এদিকগুলো মরল পরা আরিদ্য করা সত্যি, ওদিকগুলো পুরো পর ভুয়া করা সত্যি পরা, আরেকটা পর আছে চীনাদি, ওরা ছিল নিউটিলে,
আচ্ছা
কোনো পক্ষের নেই কারণ ওরা একটা সাইটে ছিল। এই যে সকালে ঘুমিয়ে উঠতাম রোজার সময়
ওদের
মাধ্যমে যখন একটা সমঝোতা এক সময় কি এটা আমার মুরব্বীরা বসে দেশটার একটা রহমতুল্লাহ সাহেবের মাধ্যমে তখন ওরা উচ্ছে
পেয়ে
গেল
কিছু লোককে
কারণ ওরা যদি ক্ষমতা খাটায় কথা বলে তাইলে এই একটা সমস্যা সমাধান এগো গিয়া ধরলাম। এখন বর্তমানে যেটা এখন যে তিনজন লিডার যেমন মমিনুল ভাই, কালসার, মশিউর, তো মমিনুল ভাইরে খুঁজতে খুঁজতে মনে করেন নীরবে রাত্রের বাসায় গিয়ে বললাম সম্পূর্ণ ডিটেলস ঘটনা ভাই কি করার, তো আছে উনি দেখবো আইজো দেখতেছি, তো কাজটা বললাম ও কিন্তু আমার মামা শ্বশুর, কাজটা সব হইলো মামা শ্বশুর,
আপনার ওই যে মরিয়মের
মামা,
মামা
হ্যাঁ আমার তো মামা শ্বশুর, এখনো তো মামা শ্বশুর, উনি আমি ওনাকে ধরা রাখি উনি আমার এফেক্ট করলো কি ওই রাস্তার মধ্যে বাড়িতে একটা মোশারফ করে ডাক্তার বিসমিটারের দোকান আছে, এখানে আমি দাঁড়ায় রয়েছি ওই যে ওর বোনের বাড়ি চাষ আছে, যদি আমি দেখতে পারি তো এসে আমার দীর্ঘ তুই আনোকে তোর যে এলাকা দেয় না পেনশন কি ব্যাপার, আমি কিন্তু জানি না তো এলাকা চাইছে বললাম। পরের দিন আবার করলে আছে ক্লাবের সামনে শুক্তার ক্লাবের সামনে খারাপ ডাক দিল কাজ তুই ফেসবুক চালাস আমি কথা চালাই তোর আইডি এর ছবি কার আমি আমার বোর ও থাকতে আমি করছি সমাজ খেয়া ফেলাইলো
বলতে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি যে তার স্বামী আপনাদের যে সংসার আছে
আইডিটা দিচ্ছে আমার
লিগাল দিচ্ছেন এবং আপনার যে স্বামী স্ত্রী এবং সন্তান আছে সেটা আপনি সমাজের কাছে খোলাসা করে দিলেন
বাসার সামনে পর্যন্ত রাত 11টার সময় গেছি যে মামা একটা ঘটনা পাইছি আমার লড়াবিকে পড়লো আমার কোন কথা নেই পরে আইসা করলাম কি সবকিছুর মূলে একটা লোকের আমি সবকিছু জানাইছি বাড়ি এদের মধ্যে কিন্তু একজনটা জানাইনি যে কোন একসনে জানাবো কি উনি প্রধান কেন এটা হইল ওনার বড় ভাই বাসার সাহেব
মানে কার বড় ভাই
এই
কাসারের
বড় ভাই
মানে আপনার
আরেক
মামা শ্বশুর,
হ্যাঁ মামা শ্বশুর, ওনারে কোনদিন উনি আমাকে ভালো জানে আমিও খুব ভালো জানি ওনারে কোনদিন একটা দু শব্দটা বলিনি যেদিন বলবো সে তার কাছে আদায় করে নেবো আমার কফিল এটা এবং দ্বিতীয় পর্ব তো ওনার কাছে না বলে ওনার বউর কাছে কাসারের বউরে আরেক মামিরে দেখাইলাম মামির অনেক চিন্তা মানে এই তুমি কি করছো মামির কাছে কান্দাকাটি করে সব বাদ পরে রাগে ওই দিন ওইখানে মামির সামনে আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা আসার দা ভাঙ্গে গেল যে আসার পরে তুমি মোবাইল চালাইবো না আমিও না এরপরের দিন থেকে মনে করেন আবার না মানে আর সমাধান আর কিছু নেই উনি যে কারণে বললো এমন ঘটনাটা যে ওর জন্য যায় না সব বলছে ওনার কাছে কিন্তু এরপরে আর কি আর আগায় না আর আমি মহল্লায় ঢুকতে পারতেছি কি করা যায় সবার বুঝানোর জন্য আবার গেলাম এদের কাছে মামির কাছে যে কি উনি আমার ডাকাইছে কোন ছেলের অনুষ্ঠান দিয়ে বিয়ের অনুষ্ঠান আনার পরে বললো বাবা তুমি আমার বাড়ি ঘর আলপনা টালপনা ঘুরে দিব তো বাস দিলাম এরপরে থেকে চলে আসছি আমার কারণে এখন আমি যে অবস্থানে দাঁড় করাইতেছি যে এই সুক্তারা ভাইরা বর্তমানে আবার আমার সমাজে প্রতিনিধিত্ব করার জন্য আজকে আমাদের সমাজে উঁচা পুচা রাখছে। তা আমি এই জন্যই যে বলতে চাইতেছি যে আল্লাহ যদি আমার কপালে রাখে আমার স্ত্রী আমার কাছে ফিরাক কেউ ঠেকাইতে পারবো না, আর যদি আল্লাহ না দেয় সারা দেশ আমার কাছে দিতে পারবো না, এই বিশ্বাস আমি জন্মেছি। কিন্তু এখন যদি আমি সবার কাছে আইছি নেশা এইসব সামাজিকতার কারণে কি একটা সমাজে আমি যে মহল্লা যে বললাম না দুইটা ব্যারেক ভাগ করে আরেকটা মহল্লা নিরহ রাখছে, এই মহল্লা আমি আজকে সে বাড়ি করছি ভাই সমাজ শাস্তা এই মাদকে এই অরাজকতায় কি সমস্যা। আমার ঘরে বিল্ডিং আমি সাদে উঠে পাশে চাই দিকে পাটি বিচা দাঁড়িয়ে দুড়ি সবকিছু হজি মুজি ভালো মানুষ শিখেছে টাস খেলতে সকালবেলায় দেখি সারাদিন বসে টাস খেলে ডাইনে গরমে রাস্তার মধ্যে গিয়ে দিই গোল ঘরের মধ্যে লুডু খেলতেছে টাকা দিয়া নেশা করতেছে এক গজের মধ্যে মেম্বরের বাড়ি এলাকা ওটা হচ্ছে আমার ছোট মামা আমার মামা তো পুরোটা ওই গ্রামে তিনটা ক্লাব আছে ওই মহল্লাতে দেন তিনটা মহল্লার একটা মহল্লার যে বাড়িয়ে করতেছে যে ও সমাজ প্রতিনিধিত্ব করবে মানে স্বপ্নের কথার মধ্যে যেমন স্বপ্নে দেখছি এরকম ও এসে বলতেছে আমি বাইরে দেশ সুনাম করার জন্য আমি মহল্লার কি করার জন্য আমি আব্দুনুর আমি সমাজের সেবা করবো ওর এক হাত পরে ওই মনে করেন আরেকটা খেলা সমাজ সেবা করবো হাফিজুল করে নাম আমার মনে হচ্ছে যেমন স্বপ্নে তো দেখছি ওই বাড়িয়ে করতো স্যার দুইটা ঘুষি দেয় বেটা আমি সে সমাজে কত না সেটা টাকা পয়সা দিতেছি চলতেছে তুই দেখ না আমি তো সমাজ সেবা করে দিয়েছি এর এক হাত পরে আরেকটা খেলা সিনাদি উন্নয়ন সমিতি মাদকের অরাজকতায় তৈরি করছে এখন আমার ছেলেরা বাঁচানোর জন্য আমি মাদকাসক্ত হয়েছি সেরা নেশা কর গাঁজা কর কেন প্রতিটা গাঁজা করের ঘর চৌকাটা আমি পাহারা রেখেছি যাতে আমার ছেলেটা ইন করতে না পারতেছে আমি ওই জায়গায় যেখানে এই ভাতিজা কিরে ও চলে আইতেছে আমি এই জায়গাটা কারণ ছেলে তো সব এই যে দুঃখছি ব্যারাজের কোন জায়গা কোনখানে মাদকের স্পট আছে আমি এক মুহূর্তে এমপি সাহেবের ইশারায় ওরা নিজে এসে বদ্ধ করবো
শেষ করে দিতে পারবে
আমি না ওরা যারা নিশা করো ওরা শেষ করি কিন্তু যারা নিশা শেষ করার জন্য করতেছে ওরা কিন্তু পারতেছে না ওরা নিজের আপন ভাতিজা ভুতিজা এটা নিজে অ্যাডিক্ট হয়ে গেছে ওদের সামঞ্জস্য করতে গিয়ে ওরা মাইর খাইতেছে ওরা কি অগমারে কিন্তু আসলে ওরা করতেছে না নিজের ঘরে যারা বেড়া দিতে ওই খাইতেছে বেড়া ওদের কোন কাজ করতেছেন আমি সবার কাছে মিলছি সবার কাল কইছি একজনের বলে যদি এমপি সাহেব বলে আমরা গিয়ে ডাইরেক্ট নর্ম আমরা নাই দুনিয়া সরকার ছেড়ে দেবো কিন্তু করবোটা কে আমি ডেকোরেটর ব্যবসায় যখন প্রথম করি শত ডেক কেনার ক্ষমতা নিয়ে নামছি আমি কি দেখছি পূর্বপুরুষের একটা ঐতিহ্য আমাদের মরলপাড়া মহল্লার পঞ্চায়েতের ডেক আসছিল সারা দেশে এক দেড়শো দুইশোর উপরে ডেক আছে আমরা এখন কোন ডেকোরেটর করতে পারবো ডেক কিনবো না কারণ ওই বাপদাদার ঐতিহ্যের মাইনা ওই মসজিদ থেকে আপনার বাড়ির অনুষ্ঠান মসজিদ থেকে ডেক ভাড়া করেন আবার আপনি পড়তে আসেন গেল ডেক ঐতিহ্য আবার পূর্বপুরুষের আরেকটা ধারা আছে যে মারা যাও আমাকে একটা প্রত্নতাত্ত্বিকের নিদর্শন অনেক ই হয়ে গেছে একটা মসজিদ আছে গায়েবি বলে বংশ পরম্পরা যেমন আমার দাদা হনে জানাজা পড়ছে যে মারা গেলে ওই মসজিদে জানাজা পড়ে জগড়া থাক শত্রু থাক জামলে তা থাক ওইখানে আমাদের একটা ধর্ম আছে তবে এই নিশাবদ্ধ করার যে সিগারেট না খায় ও নিশাখোর হবে না যদি হয় অ্যাক্সিডেন্ট কিন্তু যে নিশা খায় সিগারেট খায় ওই 100% নিশা করবো আমি বলতে পারতেছি কিন্তু আমার মহল্লায় যেটা থাকি নিশাবদ্ধ করা কারণ সিগারেট যদি না খায় নিশা করে যাবেন না আমার মহল্লায় মাত্র 10টা লোক দোকানদারি করে যেখানে সিগারেট বিক্রি করে তাদেরকে যদি ধর্মীয় চেতনায় মানুষের মনে পশুত্বের স্বভাব বাদ দিয়ে মনুষ্যত্বের স্বভাবে জাগায় যাওয়া যায় আপনি যদি সিগারেট না বেছেন তাহলে তো আর কেউ পাইতেছে না আপনার ছেলে আছে আপনাকে কিনে না আপনার দোকান তো খোলা ওখান থেকে কিনা খাবে তাহলে আপনি বদ্ধ করলেই
অনেক 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 সুন্দর একটা কথা বলেছেন এবং এই অনেক গভীর সুন্দর কথাটা দিয়েই আমাদের আজকের যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব আমাদেরকে শেষ করতে হচ্ছে তবে শেষ করার আগে অবশ্যই চলে যাব জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের কাছে শুনে আসব আজকের আমাদের এই যে অপরাধী তার মধ্যে কিন্তু আমরা অন্য সব অপরাধীর চেয়ে অনেক অন্যরকম একটা গুণ আমরা খুঁজে পেয়েছি ওনার মধ্যে কিন্তু অপরাধ বোধ অলরেডি অনেক বেশি ওনার মধ্যে অপরাধ বোধ এতটাই বেশি যে উনি শুধু নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকেননি তিনি চিন্তা করেছেন প্রত্যেকটা পরিবার থেকেই উনি নেশা জিনিসটাকে সরাবেন প্রত্যেকটা পরিবার থেকেই উনি সত্যি সত্যি সুখ তারা তৈরি করবেন সত্যি সত্যি সমাজ কল্যাণের জন্য উনি শুধু শুধু সুখ তারার নামে সমাজ কল্যাণের নামে সেখানে পেন্সিডিল হিরোইন ইত্যাদির ব্যবসা শুরু করবেন না ওনার চিন্তা ভাবনাটাই এমন এমনকি এত ব্যক্তিকে যে সামান্য বিড়ি সিগারেট যেটাকে এখন নেশাই ধরা হয় না সেটা পর্যন্ত বন্ধ করতে উনি তৈরি আছেন তো শুনে আসি ডক্টর তাজুল ইসলাম কি বলছেন আমাদেরকে তারপরে আমরা আবারও শেষ ভাগে চলে আসবো
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি তরি, তার কাহিনীটার বালমল্য দুটা দিক আছে। একটা হচ্ছে যে তাকে তার যে অতীতের যে কার্যক্রম তাতে থেকে তাকে খুবই দয়ালু, ধর্মপ্রাণ, নৈতিক মানুষ মনে হচ্ছে, কারণ উনি জেনারেটর ব্যবসা করতেন, মসজিদে দান করতেন, ভিডিও ক্যাসেট যখন উনি দোকান দিচ্ছেন সেখানে বড় বড় নেতারা সিনিয়ররা এসে অশ্লীল ভিডিও চাইত, এবং একসময় তার গ্রামে ছেলে মেয়ের একটা অসামাজিক কাজ করে ধরা পড়ার পরে তার বিবেক এত বেশি সচেতন ছিল যে সে মনে করলো যে সে যে ভিডিও ক্যাসেটের দোকান দিয়ে এখান থেকে যে পর্নোগ্রাফি জাতীয় ভিডিও নিচ্ছে মানুষ, সেখান থেকে প্রভাবে হয়তো এই মানে খারাপ কাজগুলি হচ্ছে, সেজন্য সে কিন্তু ওই ব্যবসাটা বাদ দিচ্ছে। এটা অনেক উঁচু নৈতিক মানের একটা উদাহরণ। আমরা জানি না এত উচ্চ নৈতিক মান সে কোথেকে পেলো বা কিভাবে এলো, কিন্তু এরপরও তাকে আমরা যা দেখলাম সে এরপরে সে ঢাকার হোটেলের ব্যবসা দিচ্ছে, সেখানেও সিনিয়র সিনিয়ররা এসে মদ রাখতো, মদ খেতে চাইতো, এবং এখানেও সে ধর্মীয় কারণে, নৈতিকতার কারণে খারাপ কাজ হচ্ছে এই কারণে সে এটাও বাদ দিয়েছে। তার মানে আমি তো আমরা দেখতে পাচ্ছি যে তার ভিতরে যথেষ্ট নৈতিকতা আছে, ধর্মের প্রতি তার অনেক দুর্বলতা আছে, কিন্তু যে অপরাধটা সে প্রথম সবচেয়ে বেশি করলো সেটা হচ্ছে এই যে তাকে একজন বিশ্বাস করে বলছিল যে আমার বাসা থেকে খেয়াল রাখো, এবং সেই সুযোগ নিয়ে সে ওই বাসায় যেত এবং ওখানে বসে টিভি দেখতো, এবং ওই লোকের স্ত্রীর সঙ্গে একটা ধীরে ধীরে সম্পর্ক হলো, এমন সম্পর্ক হলো যে শারীরিক সম্পর্ক হয়ে গেল এবং সেই সম্পর্ক চলতে লাগলো। আমাদের এখানে শিক্ষণের ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে একদম নর নারী বা ছেলে মেয়ে যখন দিনের পর দুই নাকত্র একসঙ্গে থাকে এবং গল্প করতে থাকে, তখন তাদের ভিতরে একটা সম্পর্ক, আবেগগত সম্পর্ক তৈরি হয়ে যায়, এবং সেই সম্পর্কটা একসময় যৌন সম্পর্ক বা শারীরিক সম্পর্ক নিয়ে যায়। সেটা যত বড় নীতিবান মানুষ হোক বা যতই হোক, তরির এত বড় নীতি নৈতিকতার উদাহরণ থাকা সত্ত্বেও দেখলাম আমরা এরকম হচ্ছে। অতএব এখান থেকে যাদের শিক্ষণীয় সেটা হচ্ছে এই যে আমরা যতই ভালো মনে মা হোক না কেন, যত উচ্চ নৈতিকতা থাকুক না কেন, আমার আশেপাশে যদি পরিবেশের কত কারণে যদি আমরা এমন কোন মানে অবস্থানে থাকি, তখন আমাদের মধ্যে একটা দুর্বলতা দেখা দিতে পারে, তখন তরির মতন এরকম হয়ে যেতে পারে। এই একটা প্রথম সে অপরাধ করেছে, এবং যে অপরাধী হোক না কেন একদিন আগে ধরা পড়ে, সেও ধরা পড়েছিল, ওই লোক তখন তার বউকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। এখন কাকতালীয় ভাবে যেটা হচ্ছে, যেটা ইন্টারেস্টিং এই গল্পের ভিতরে, সেটা হচ্ছে যে সে পরে অনুতাপ করছে যে আসলে আমি কাজটা ভালো করিনি, এটা দুই 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 বার্তা আছে এরকম একটা অবিশ্বাসে কাজ করেছি। সে বিয়ে করেছে, বিয়ের 17 বছর পরে তার বউ আরেকজনের সঙ্গে চলে যায়, এটা কাকতালীয়। সে একটা অন্য একজন বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক করেছে, এখন তার নিজের বউ আবার আরেকজন বিবাহিত লোকের সঙ্গে চলে গেছে, এবং সে নিজে জানে না তার দোষ কি এবং ওই মহিলাই বা কেন গেল, কারণ তেমন কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। এটা কাকতালীয় হলেও এখান থেকে স্বীকার আছে যে হয় কোনো না কোনো ভাবে হয়তো পাপের শাস্তি আমরা এই সমাজে এই জীবনে পেয়ে যাই। এ থেকে আমরা যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে আমরা বলতেছি তরির মতন যে আসলেও কোনো পাপই করা উচিত নয়। তরি তো অনেক ভালো উদাহরণ দিয়েছেন, কিন্তু তা আমাদের অনেকে আছে যে তরির মতন এত ভালো না, তারপরও সারা জীবন পাপ করেই যাচ্ছে, পাপ করেই যাচ্ছে। তরির ভিতরে আমরা কিন্তু অনেক নিষ্ঠা বা খারাপ কাজের প্রতি তার ঘৃণার আমরা প্রকাশ পাচ্ছি, এখনো দেখতেছি সে অনুতপ্ত হচ্ছে, এবং এমনকি তার যে বাচ্চা, দুজন বাচ্চা আছে, সে বাচ্চা যাতে মাদক না নেয় সেজন্য সে মাদকের স্পট গুলি ঘুরতেছে, অর্থাৎ খারাপ কাজ থেকে বা মাদক থেকে নিজের সন্তানদেরকে বাঁচা রাখার চেষ্টা করতেছে। তরির ভিতরে অনেক দ্বন্দ্ব ছিল, অনেক ভালো কিছু আছে এবং আগেও ছিল, এখনো আছে। মাঝখানে পরিস্থিতি সাপেক্ষে সে একটা বড় অন্যায় করে ফেলেছে, আর বাকি কোনো অপরাধ তাকে আমরা দেখতে পাচ্ছি না। তার বউ কেন চলে গেল সেটাও আমরা ঠিক বুঝতে পারতেছি না। তরির জন্য এতটুকু বলবো যে একটা ভুল সে করে সেটা ঠিক আছে, এর জন্য সে আল্লাহর কাছে মাফ পেতে পারে। তার ভিতরে যে নৈতিকতা আছে, খারাপ কাজের প্রতি তার যে ঘৃণা আছে, সেটা দেখে আমরা তাকে প্রশংসা করবো, এবং আমরা আশা করি সে একটা সুস্থ জীবনযাপন করবে, পারলে আরেকটা বিয়ে করে সংসার করতে পারে, অথবা যদি মনে করে না সংসার আর করার দরকার নাই, তবে দুইটা সন্তান আছে, সন্তানকে সে ভালোভাবে মানুষ করবে এবং এখন থেকে পরিপূর্ণভাবে নীতি নৈতিকতার উপর জীবনযাপন করবে।
থ্যাংক ইউ ডক্টর তাজুল ইসলাম, আপনার অসাধারণ মতামত আমাদেরকে জানানোর জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
আজকের যাহা বলিব সত্য বলিব এখানেই শেষ করছি। শেষ করার আগে কিছু কথা, ছোট্ট একটু করে কথা হয়তো বলার আছে টরির।
সারা দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ, আমি অসুস্থের চরিত্রে গেছি, কিন্তু আপনাদের মনুষ্যত্বের চরিত্রে আসতে পারছি। এখন আমার বাকিটা জীবন 46 প্লাস পার করে গেছে, অত কালকে নাও থাকতে পারি। আমার ছেলে দুটি আপনাদের সমাজে থাকবে, ওদের ট্যাক্স শোনার জন্য আমার না হলে ওদের লাগবে, কারণ এই মেয়েটার একজন একজন তো দিয়েই করবো। যারা করতেছে ওরা ভালোবাসতেছে না, বুঝতেছেন, কালকে আমার ছেলেকে শাস্তি হবে। এই অনুরোধ সারা দেশবাসীর কাছে, আপনারা ভুল না করে ওরে, আমি ওর জন্য বিচার দিই না। ও ভুল করতে পারে, আমার ছেলে ভুল করলে মাফ করি, কিন্তু ওর ভুল আমি মাফ করে নি। সমাজ যাতে সুন্দর হয় এই একটা প্রক্রিয়া আপনারা বন্ধ করে দেন। ওর অন্যায় নেই, আপনি প্রক্রিয়ার উৎসাহ দিচ্ছেন বলে চলে গেছে, ওরে দোষ ধরেন না। এই একটা দোষ বন্ধ করেন, হাজার অপরাধ দেখবেন সমাজ থেকে চলে গেছে।
অনেক সুন্দর করে বলেছেন। আমরা জানি যখন এই ধরনের সম্পর্কগুলো হয় তখন কখনোই, ঠিক যেমন আপনার ক্ষেত্রেও, আপনার একদম শুরুর দিকে আপনি যখন বলছিলেন যে একটা মহিলার সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যায় যে কিনা বিশ্বাস করে আপনাকে রাতে বাড়ি পাহারা দিতে বলে গিয়েছিল, সেভাবে একটা ভুল। তখন আমি বলেছিলাম যে ওইখানে ওই মহিলাটার 50% দোষ আছে, 50% আপনার দোষ ছিল। এখনো যদি আপনার স্ত্রী কোনো ভুল করতে থাকে তাহলে 50% দোষ আপনার স্ত্রীর আছে এবং বাকি 50% আরেকজনের, এটাও কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এবং আমরা চাই তারা ভুল সূত্রে তাকে এই শাস্তি দেন, কারণ সে এভাবে এতটা প্রেম করেছে। এরকম কোন আইন আমাদের দেশে নাই, পৃথিবীর কোথাও নাই। মানসিক অপরাধের আসলে শাস্তিগুলো অন্যরকম ভাবেই হয়। ঠিক যেমন আজকে আমাদের সাথে যেই তরি আছে, সেই তরি যেই মানসিক অপরাধ করেছে, সেই মানসিক অপরাধের শাস্তি প্রতিটা মোমেন্টে সে ভোগ করছে। এখন পর্যন্ত সে কিন্তু দাবি করে বলতে পারে নাই যে আমার কারণে আমার স্ত্রী ফেরত আসুক, কারণ তার মধ্যে ভুল ছিল। সে এখনো বলছে যে আমার দুটো সন্তান আছে, তাদের সুন্দর ভবিষ্যতের জন্য তাদের মা ফেরত আসুক। এবং তার বলার ধরনটা এটা বোঝা যাচ্ছিল, সে বলতে চাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মা তাদের সন্তানের কাছে ফেরত আসুক, আগলে ধরুক সংসারটাকে। একটা সংসার যখন আপনি আগলে ধরবেন, আপনি সমাজের একটা অংশ আগলে ধরছেন। আপনি যখন একটা সংসার সুন্দর রাখছেন, আপনি সমাজ সুন্দর রাখছেন। আর আপনি যখন সমাজ সুন্দর রাখছেন, আপনি বাংলাদেশ সুন্দর রাখছেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, মানসিক অপরাধ এবং শারীরিক অপরাধ থেকে দূরে থাকবেন। শেষ করছি আজকের রয়্যাল সাইকিয়াট্রিক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর আপনাদের সাথে ছিলাম আমি, কে সেটা জরুরি নয়। রয়্যাল সাইকিয়াট্রিক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওরসেলফ এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।